সময়টা 2018 সাল। আমি তখন ঢাকার মহাখালী এলাকায় জীবনের এক কঠিন সময় পার করছিলাম। বাবার মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব আমার কাঁধে, মাথার ভেতর হাজারো চিন্তা, কিন্তু সেই রাতে চিন্তার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল ভ্যাবসা গরম। লোডশেডিং না থাকলেও ঢাকার গরমে টেকা দেয়, তাই একটু স্বস্তির বাতাসের খোঁজে উঠে গিয়েছিলাম আমাদের সাততলা ভবনের খোলা ছাদে। চারপাশ নিস্তব্ধ, আকাশের দিকে তাকিয়ে কানে ফোন লাগিয়ে কথা বলছিলাম আমার স্ত্রীর সাথে। দিনের বেলার ক্লান্তি আর সংসারের টুকটাক কথা সব মিলিয়ে মনটা একটু হালকা করার চেষ্টা করছিলাম। ছাদটা বেশ বড় কিন্তু খোলা, কোনো রেলিং নেই। কথা বলতে বলতে আমি আনমনে হাঁটছিলাম। কখন যে হাঁটতে হাঁটতে ছাদের একদম কিনারায় চলে এসেছি, আমি টেরই পাইনি। আমার ঘোর লেগেছিল, মনে হচ্ছিল বাতাসের শোঁ শোঁ শব্দ আমাকে ডাকছে, সামনের ওই শূন্যতা আমাকে হাতছানি দিচ্ছে। আমার শরীরটা যেন আমার নিয়ন্ত্রণে ছিল না। অবচেতন মনে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর মাত্র সামান্য একটু পা বাড়ালেই সাততলা থেকে সোজা নিচে। হাড়গোড় তো দূরে থাক, চেনার মতো মুখটাও আর অবশিষ্ট থাকত না। ঠিক সেই মুহূর্তে,
মেহেদি এই থাম, খবরদার আর এক পায়ে গুবি না।
কেউ তো নেই কোনোখানে, তাহলে এটা কার কণ্ঠস্বর?
ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে মেহেদি হাসান। চমৎকার ঘটনা লেখেন তিনি এবং আপনারা সবাই আফ্রিকার যতগুলো ঘটনা এখন পর্যন্ত আমরা শুনিয়েছি সবগুলোই প্রচন্ড রকমের পছন্দ করেছেন। আশা করছি এই ঘটনাটিও ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই পরম করুণাময়ের অশেষ সহমতে সুস্থ আছেন এবং সর্বদা ভালোর তলে আছেন। আমি মোহাম্মদ মেহেদি হাসান, ভূত.com ও রাসেল ভাইয়ের একনিষ্ঠ ভক্ত। লিখছি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। তারিখ 16 জানুয়ারি 2026। আজ দুবাইয়ের আকাশটা ঘন কালো মেঘে ঢাকা, বাইরে বইছে হিমেল বাতাস। এই আবহাওয়ার সাথে মিশে আমার চোখের কোণে জমে থাকা জল এক অদ্ভুত বিষণ্ণতার সুর তুলেছে আমার হৃদয়ে। মাত্র দুদিন আগে আমি বাবা হয়েছি। আমার দুইটা মেয়ের পর এসেছে এক রাজপুত্র, ছোট্ট রাজপুত্র, কিন্তু এই আনন্দের দিনেও এক বুক হাহাকার আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের সন্তানকে এখনো একবারের জন্য দুহাত দিয়ে আগলে ধরে বুকে জড়িয়ে ধরতে না পারার যে যন্ত্রণা, তা হয়তো পৃথিবীর কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। আজ নিজেকেই প্রশ্ন করছি, আমি কি কোনোদিন ভেবেছিলাম যে আমি আবার পিতা হব? যে মানুষটার শিওরে মৃত্যু কতবার এসে বসেছিল, যার জীবন প্রদীপ নেভাতে শয়তানের চেলারা বারবার হানা দিয়েছিল, তার জীবনে এই নতুন ভোরের আলো সত্যি কি প্রাপ্য? লিসেনার্স, আমি আপনাদের সেই চিরচেনা মোহাম্মদ মেহেদি হাসান, যেই মানুষটা নিয়মিত আপনাদের কাছে আফ্রিকা মহাদেশ বা পৃথিবীর আনাচে কানাচে ঘটে যাওয়া নিত্য নতুন সত্য রহস্যময় ঘটনা লিখে পাঠাই। কিন্তু আজ আমি যার ঘটনা বলছি সে অন্য কেউ নয়, আমি নিজেই। আজকে আমি উন্মোচন করতে যাচ্ছি আমার সেই জীবনকে, যা অন্ধকারের অতল গহ্বর থেকে হারিয়ে যেতে বসেছিল, যাকে মৃত্যু একবার নয় বহুবার স্পর্শ করে গেছে। চলুন লিসেনার্স, আজ আমার নিজের জীবনের সেই রক্ত হিম করা কালো অধ্যায়গুলো একে একে খুলে দিই। এই সত্য ঘটনাগুলো শোনার পর আপনাদের হৃৎস্পন্দন কতটা বেড়ে যাবে আমি জানি না, তবে ভালো লাগবে আশা করি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সাল 2022, অগস্ট মাসের শেষের দিকে। ঘড়িতে তখন রাত কয়টা সেই হিসেব রাখার মতো মানসিক সক্ষমতা আমার নেই। রুমের এসিটা ঠিক 22 ডিগ্রিতে চলছে। দুবাইয়ের এই তপ্ত মরুভূমির বুকে সাধারণত এই তাপমাত্রায় প্রশান্তির ঘুম হওয়ার কথা, কিন্তু আমার মনে হচ্ছে আমি কোনো এক অন্ধকার হিমঘরের ভেতরে আটকা পড়ে গেছি। হাড় কাঁপানো ঠান্ডায় শরীর জমে বরফ হয়ে যাচ্ছে, অথচ সারা শরীরে তরতর করে ঘাম ঝরছে। বালিশটা ঘামে ভিজে একাকার। এক ঝটকায় ঘুমটা ভেঙে গেল। কি অদ্ভুত ব্যাপার, আমি শরীর নাড়াতে পারছি না। বোবা ধরা মানুষের মতো আমি শুধু বড় বড় চোখ করে অন্ধকারের দিকে তাকিয়ে আছি। বুকের ভেতর হৃৎপিণ্ডটা এমন ভাবে নড়ছে যেন এখনই পাঁজরের হাড় তছনছ করে সেটা বেরিয়ে আসবে। একটু আগেই, হ্যাঁ ঠিক একটু আগেই আমি ওদের দেখেছি। স্মৃতিটা আমাকে টেনে নিয়ে গেল 2022 সালের সেই 16ই জানুয়ারির এক অভিশপ্ত দুপুরে, হাসপাতালের সেই জরুরি বিভাগের স্টোম্যাক ওয়াশ করার রুম। আমি তখন আধা চেতন অবস্থায় যন্ত্রণায় ছটফট করছি। নাকের ভেতর দিয়ে নয়, আমার গলার ভেতর দিয়ে একটি মোটা পাইপ ঢুকিয়ে দেয়া হয়েছে পেট পর্যন্ত। দম বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল কলিজাটা বোধহয় সেই পাইপের সাথে বেরিয়ে আসবে। সেই ঝাপসা চোখে আমি তিনজনকে দেখেছিলাম। দুজন আমাকে শক্ত করে চেপে ধরে ওয়াশ করছিল, আর পাশের স্ট্রেচারে পড়েছিল একটি নিথর দেহ, আমারই মতো বিষপান করা এক যুবক, যে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আজকের এই অন্ধকারে সেই তিনজন আমার খাটের পাশে এসে দাঁড়িয়েছে, সেই ওয়াশ করা দুইজন আর সেই মৃত ছেলেটি। ওদের চোখে কোনো মনি নেই, কোটরে আদিম অন্ধকার। ওরা তিনজন একসাথে আমার দিকে ঝুঁকে এল, সেই স্টাফ দুইজন আর মৃত ছেলেটি কর্কশ গলায় ফিসফিস করে বলল,
কিরে এখনো বেঁচে আছিস?
ওরা হাসতে শুরু করল। ওদের সেই নারকীয় অট্টহাসিতে আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। আমি মনে মনে সর্বশক্তি সঞ্চয় করে বিড়বিড় করতে শুরু করলাম। আয়াতুল কুরসি পড়া শেষ করার সাথে সাথেই মনে হল এক অদৃশ্য প্রবল ধাক্কায় সেই তিনটি অশুভ মূর্তিও ঘরের দেয়ালের সাথে মিশে গেল। আমি শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেলাম, ধরফড় করে বিছানায় উঠে বসলাম। হাত পা এখনো থরথর করে কাঁপছে। তৃষ্ণা মেটাতে পানির বোতলটা ধরতে গেলাম, কিন্তু কাঁপুনি এতটাই বেশি ছিল বোতলটা হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে গেল। না না, এই ভার আমি আর সহ্য করতে পারছি না, ওরা আমার রাতের ঘুমটা হারাম করে দিয়েছে। এত দূরে এসেও এই কালো ছায়াগুলো থেকে আমি মুক্তি পেলাম না। আমি থামলাম, তারপর বিড়বিড় করে চলেছি। এবার আমাকে মুক্তির উপায় খুঁজে বের করতে হবে। আমি মরে গেলে আমার শিশু বাচ্চাটির কি হবে, আমার পরিবারের কি হবে? প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো ভাবছেন এটা নিছকই এক দুঃস্বপ্ন। বিশ্বাস করুন, যদি আপনারা আমার জায়গায় থাকতেন তবে বুঝতেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা একটা ওয়ার্নিং, একটা অশুভ সংকেত। চিকিৎসা বিজ্ঞান যেখানে হাল ছেড়ে দিয়েছিল, যুক্তি যেখানে হার মেনেছিল, সেখান থেকে আমি ফিরে এসেছি। কিন্তু ওরা আমাকে তখনও ছাড়েনি। সেই কালো ছায়া, সেই অশুভ শক্তি আজও আমার ইমানের পরীক্ষা নিতে ওঁত পেতে আছে। কিন্তু এই ধ্বংসলীলার বীজ বোনা হয়েছিল আজ রাতে নয়, এই ভয়ঙ্কর চিত্রনাট্য লেখা হয় আরও আগে, সেই 2018 সালে, যখন আমি জানতাম না মহাকাল আমার জন্য কি বিভীষিকা সাজিয়ে রেখেছে। চলুন আপনাদের নিয়ে যাই সেই অতীতে, মহাখালীর সেই শুনশান ছাদ, যেখানে আমার প্রথমবার অনুভূত হয়েছিল আমি একা নই, আমার আশেপাশে ছায়ার আড়ালে ভয়ঙ্কর কেউ একজন আছে। সময়টা 2018 সাল। আমি তখন ঢাকার মহাখালী এলাকায় জীবনের এক কঠিন সময় পার করছি। বাবার মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব আমার কাঁধে, মাথার ভেতর হাজার চিন্তা। কিন্তু সেই রাতে চিন্তার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল ভ্যাবসা গরম। লোডশেডিং না থাকলেও ঢাকার গরমে টেকা দায়, তাই একটু স্বস্তির বাতাসের খোঁজে উঠে গিয়েছিলাম আমাদের সাততলা ভবনের খোলা ছাদে। চারপাশ নিস্তব্ধ, আকাশের দিকে তাকিয়ে কানে ফোন লাগিয়ে কথা বলছিলাম আমার স্ত্রীর সাথে। দিনের বেলায় ক্লান্তি আর সংসারের টুকটাক কথা সব মিলিয়ে মনটা একটু হালকা করার চেষ্টা করছিলাম। ছাদটা বেশ বড় কিন্তু খোলা, কোনো রেলিং নেই। কথা বলতে বলতে আমি আনমনে হাঁটছিলাম, কখন যে হাঁটতে হাঁটতে ছাদের একদম কিনারায় চলে এসেছি। আমি টেরই পাইনি, আমার ঘোর লেগেছিল, মনে হচ্ছিল বাতাসের শোঁ শোঁ শব্দ আমাকে ডাকছে, সামনের ওই শূন্যতা আমাকে হাতছানি দিচ্ছে। আমার শরীরটা যেন আমার নিয়ন্ত্রণে ছিল না, অবচেতন মনে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর মাত্র সামান্য একটু পা বাড়ালেই সাততলা থেকে সোজা নিচে, হাড়গোর তো দূরে থাক, চেনা মুখটাও অবশিষ্ট থাকত না। ঠিক সেই মুহূর্তে, মেহেদি থাম, রাকিবের গলা, আমার বন্ধু রাকিব। ওর গলার স্বর এতটাই তীক্ষ্ণ আর আতঙ্কে ভরা ছিল যে আমি চমকে উঠলাম, সম্বিত ফিরে পেলাম। নিচের দিকে তাকিয়ে দেখি আমার পায়ের পাতা প্রায় ছাদের কার্নিশ থেকে ঝুলে আছে। ভয়ে আমার কলিজাটা যেন গলার কাছে উঠে এলো, আমি ছিটকে কয়েক হাত পিছিয়ে আসলাম, শরীর ঘামে ভিজে একাকার, হাঁপাতে হাঁপাতে পেছনে ফিরলাম। রাকিবকে ধন্যবাদ দিব, ছাদে তো কেউ নেই। আমি এদিক ওদিক তাকালাম, পানির ট্যাঙ্কের আড়ালে, সিঁড়ির ঘরে, কোথাও নেই, পুরো ছাদে কেউ নেই। অথচ আমি স্পষ্ট শুনেছি রাকিব আমার নাম ধরে চিৎকার করছে। আমার ভুল হওয়ার কোনো কারণ নেই, ওর গলার স্বর আমি চিনি। দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। আমাদের রুমের দরজাটা খোলাই ছিল, ভেতরে ঢুকে দেখি রাকিব বিছানায় শুয়ে একা একা খেলছে, অর্থাৎ মোবাইলের কোনো একটি গেম খেলছে সে, কানে হেডফোন। আমি ওর কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, দোস্ত তুই কি আমাকে বাঁচালি, মানে সময় মতো আমাকে সাবধান না করলে তো আমার মগজ আজকে বের হয়ে যেত। রাকিব গেম থেকে চোখ না সরিয়েই ভুরু কুঁচকে আমার দিকে তাকালো, হেডফোনটা নামিয়ে বলল, কি আবোল তাবোল বকছিস, আমি আবার কখন তোকে বাঁচালাম। আমি অবাক হয়ে বললাম, কেন, এই যে এইমাত্র ছাদে তুই চিৎকার করে আমাকে থামালি।
আরে ধুর, তুই কি পাগল হলি, আমি তো সেই কখন থেকে গেম খেলছি, রুম থেকে এক পাও বাইরে যাইনি।
আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, রাকিব মিথ্যে বলার ছেলে নয়, আর ও গেমের মাঝখানে কোথাও যায় না, এমনকি গরমের ভেতরেও বসে বসে গেম খেলার অভ্যেস আছে ওর। তাহলে ছাদে কে ছিল, কে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনল? সেদিন রাতে আমি আর ঘুমোতে পারিনি, সেই ঘটনাটা ছিল আমার জীবনের প্রথম সংকেত যে আমি একা নই। 2018 সালের সেই মহাকালীর ছাদের ঘটনার পর অনেকটা সময় পেরিয়ে গেছে, ক্যালেন্ডারের পাতায় তখন 2021 সাল, পৃথিবী জুড়ে করোনার তাণ্ডব, কিছুটা শান্ত হয়েছে পরিস্থিতি, মানুষের জীবন জীবিকার সংগ্রাম তখন তুঙ্গে। আমার কাঁধেও তখন সংসারের বিশাল দায়িত্ব, পেটের দায়ে আরো সুন্দর ভবিষ্যতের আশায় আমি বেছে নিলাম রাইড শেয়ারিং। বাইক চালানো ছিল আমার নেশা, কিন্তু পরিস্থিতির চাপে সেটাই হয়ে দাঁড়াল আমার পেশা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঢাকার ধুলোবালি, কালো ধোঁয়া আর অসহ্য ট্রাফিক জ্যাম ঠেলে আমি যাত্রী টানতাম। শরীরের ওপর দিয়ে যেন নিত্যদিন একটা ঘূর্ণিঝড় বয়ে যেত, রোদে পড়া বা বৃষ্টিতে ভেজা সবই সহ্য করে নিতাম হাসি মুখে। কিন্তু আমার আসল যুদ্ধটা শুরু হতো তখন যখন ঘরে ফিরতাম। দিনের আলোয় আমি ছিলাম এক লড়াকু রাইডার, কিন্তু রাতের নির্জনতায় আমি হয়ে যেতাম এক অদৃশ্য সহজ লক্ষ্যবস্তু। আমার জন্য রাত মানেই এক নিরেট আতঙ্ক, শরীরের ক্লান্তিতে ভেঙে আসত চোখের পাতা, কিন্তু আমি ঘুমোতে ভয় পেতাম, কারণ আমি জানতাম চোখের পাতা এক করলেই আমাকে ক্রাশ করবে, সেই বিভৎস দুঃস্বপ্ন। প্রতি রাতে একই দৃশ্য, একই যন্ত্রণা। স্বপ্নটা শুরু হতো এক অদ্ভুত নিস্তব্ধতা দিয়ে। আমি দেখতাম আমি একা অন্ধকারে স্যাঁতে স্যাঁতে ঘরে বন্দি। আমার হাত পা দৃশ্যত বাধা নেই, কিন্তু আমি নড়তে পারছি না। যেন অদৃশ্য কোনো শেকল আমার অস্তিত্বকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আমার সামনে একটা পুরনো আমলের কাঠের চেয়ার, আর সেই চেয়ারে বসে আছে এক বিভৎস বৃদ্ধা। তার চেহারা বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। তারপর শুরু হতো পৈশাচিক নির্যাতন। আমি দেখতাম সেই ডাইনি তার কুৎসিত হাতে সুঁই আর সুতো দিয়ে আমার শরীরের বিভিন্ন অংশে, হাতে, পায়ে, বুকে সেলাই করছে। স্বপ্নে সেই সূঁচ ফোটানোর যন্ত্রণা ছিল হাজার গুণ বেশি। আমি চিৎকার করতে চাইতাম, কিন্তু কোনো শব্দ বের হতো না। জিভটা আমার পাথর হয়ে যেত। স্বপ্নের ভেতর আমি বাঁচার জন্য আকুতি জানাতাম, কিন্তু আমার আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। সেই যন্ত্রণা এতটাই বাস্তব ছিল যে ঘুমন্ত অবস্থাতেও আমার সারা শরীর ঘামে ভিজে একাকার হয়ে যেত। যখন হুট করে ঘুমটা ভাঙত, দেখতাম আমি বিছানায় উঠে বসে আছি, বুকটা কামারের হাপরের মতো ওঠানামা করছে, সারা শরীর ঘামে ভেজা, অথচ আমি শীতে কাঁপছি। রুমের কোণগুলোর অন্ধকারের দিকে তাকাতে সাহস হতো না। মনে হতো ওই ছায়ার আড়ালে বৃদ্ধা এখনো বসে আছে, আর কুৎসিত হাসিতে আমার ধ্বংসের হিসাব কষছে। এই দুঃস্বপ্ন এক দুই দিনের ছিল না, মাসের পর মাস আমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। শেষে নিরুপায় হয়ে মানসিক ডাক্তার দেখালাম। ইসিজি থেকে শুরু করে সিটি স্ক্যান, কত ধরনের টেস্ট, সব রিপোর্ট স্বাভাবিক। ডাক্তার বললেন আপনার কিছু হয়নি। তিনি আমাকে এক গাদা ওষুধ, বিশেষ করে ঘুমের ওষুধ লিখে দিলেন। কিন্তু ঘুমের ওষুধ খেয়ে যখন আমি গভীর ঘুমে তলিয়ে যেতাম, সেই অশুভ স্বপ্নগুলো যেন আরো জীবন্ত হয়ে উঠত। জীবিকার তাগিদে সারাদিন কষ্ট করতাম, আর রাত হলে ঘুমানোর সাহসটুকুও পেতাম না। বাঁচার জন্য আমি কি করিনি? মসজিদে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি, ইমাম সাহেবের কাছে গিয়েছি, কত হুজুর, কত কবিরাজ, কেউ দিল তাবিজ, কেউ পানি পড়া, কেউ দিল শরীর বন্ধ করার দোয়া। আমি সব মেনে চললাম, কত তদবির, কত কিছু, কিন্তু আফসোস, কোনো কিছুতেই কাজ হল না। এভাবেই কাটছিল আমার জীবনের প্রতিটি ক্ষণ। প্রতিটি প্রহর ছিল যেন এক তপ্ত তলোয়ারের ধার। আমি বুঝতে পারলাম রাত মানেই আমার কাছে এক অনিবার্য পরাজয়। তাই আমি এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে ফেললাম। প্রাকৃতিক নিয়মের বিপরীতে আমি রাতকে দিনের মতো জেগে থাকার জন্য বেছে নিলাম, আর ঘুমিয়ে পড়ার চেষ্টা করতাম ভর দুপুরে, সূর্যের উজ্জ্বল আলো যখন জানালার পর্দা ভেদ করে ঘরে আসত। নিজেকে তখন কিছুটা নিরাপদ মনে হতো। ঘুমানোর এই কৌশলে হয়তো কিছুটা স্বস্তি মিলল, কিন্তু সেই অশুভ শক্তি আমাকে পুরোপুরি মুক্তি দেয়নি। পুরো সপ্তাহ কোনো মতে কাটলেও সপ্তাহে অন্তত দুই দিন সেই পৈশাচিক বিভীষিকা আমার কাছে ফিরে আসত। 2021 সালের ডিসেম্বর, ক্যালেন্ডারের পাতা উল্টে বছর শেষ হতে চললেও আমার জীবনের দুর্বিষহ সময়গুলো শেষ হচ্ছিল না। শরীর আর সায় দিচ্ছিল না, বাসা বাঁধতে থাকল নানা রোগ, কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। মনে হল মায়ের কাছে নড়াইলে না গেলে আমি হয়তো আর বাঁচব না। সিদ্ধান্ত নিলাম রাতেই রওনা দেব। তখন ঢাকা মাওয়া হাইওয়েতে বিশাল কর্মযজ্ঞ চলছে, রাস্তা বন্ধ। অগত্যা আমাকে বেছে নিতে হল এই দীর্ঘ ও বিপজ্জনক ঢাকা আরিচা মহাসড়ক। যারা বাইকার তারা জানেন শীতের ঘুটঘুটে অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন ভেজা রাস্তাটি খুনি এবং ডাকাতদের থেকেও কতটা ভয়ানক। আমিন বাজার পার হতেই হাড় কাঁপানো শীত জেঁকে বসল। সাভারে পৌঁছাতেই আমার মনে হল হাত পা সব বোধহয় পাথর হয়ে যাবে। সাভার থেকে একটা ভারী জ্যাকেট কিনে গায়ে জড়ালাম, কিন্তু হাইওয়েতে সেই হিমশীতল ঠান্ডা আর ভয় কিছুতেই আমার কাটছিল না। মহাসড়কের সেই শুনশান রাস্তায় কানের কাছে কেউ যেন ফিসফিস করছিল, ঘরে আর ফেরা হবে না। পাটুরিয়া ঘাটে যখন পৌঁছালাম, ঘড়ির কাঁটা তখন রাত 11টা পেরিয়ে গেছে। ঘন কুয়াশা চারপাশে, একটু দূরের জিনিসও দেখা যায় না। ফেরির ওপরে চারিদিকে মানুষের গুঞ্জন থাকলেও
এক অদ্ভুত নিস্তব্ধতা কাজ করছিল। ঠিক তখনই ঘটল সেই ঘটনা, ভিড়ের মধ্যে হঠাৎ আমার চোখ আটকে গেল এক ব্যক্তির ওপর। লোকটির পরনে ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা, এই হাড় কাঁপানো শীতে যেখানে আমি লেপ কাঁথা সমান জ্যাকেট গায়ে চাপিয়েছি সেখানে তার গায়ে কোনো জ্যাকেট নেই, অথচ তার চেহারায় শীতের কোনো ছাপও নেই। সাদা পাঞ্জাবির নিচে হালকা কোনো সোয়েটার আছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ ছিল। হাতে পায়ে কোনো মোজা জুতো নেই, কান খালি, মুখ এবং মাথা ভর্তি সাদা কালো লম্বা দাড়ি ও চুল, এক অদ্ভুত নুরানি চেহারা তার। কাছাকাছি আসতেই আমার নাকে ধাক্কা দিল এক অলৌকিক সুগন্ধ। আতর? না, পৃথিবীর কোনো আতরের গন্ধ এমন হতে পারে না। তিনি আমাকে বললেন,
বাবা তুমি কি রাইড শেয়ার করো, আমাকে একটু এগিয়ে দেবে?
আমি চমকে উঠলাম। হাইওয়ের এই ভয়ঙ্কর রাতে অপরিচিত কাউকে বাইকে তোলা আত্মহত্যার সামিল, কত ডাকাত এভাবে নিরীহ মানুষ সেজে উঠে যায়। কিন্তু সেই মুহূর্তে আমার সমস্ত যুক্তি আর ভয় লোপ পেয়ে গেল। সেই লোকটার এমন নুরানি চেহারা আর নরম মিষ্টি কণ্ঠ শুনে আমি বললাম,
হ্যাঁ আমি রাইড শেয়ার করি, কিন্তু আপনি মুরব্বী মানুষ, এই শীতের রাতে এত হালকা পোশাক পরে আমার বাইকে উঠবেন? আমি ভারী পোশাক পরে কুলাতে পারছি না, আপনি কি পারবেন?
মুচকি হেসে তিনি বললেন,
আমি ঠিক পারব।
আমি আর কিছু বললাম না। যাই হোক, নদী পার হওয়ার পরে যখন তিনি আমার পেছনে বসলেন, অদ্ভুত ব্যাপার, একজন পূর্ণবয়স্ক মানুষ বাইকে উঠলে যে ঝাঁকুনি বা ওজনের ভার অনুভব করার কথা, আমি তার ছিটে ফোঁটাও পেলাম না। মনে হল আমার পেছনে কোনো মানুষ নয়, এক মুঠো কুয়াশা বসে আছে। তিনি বললেন,
ভয় পেও না বাবা, মানুষের হায়াত মৌত তার কর্মের ওপর নির্ধারিত।
আমি মাথা নেড়ে রাজবাড়ির রাস্তায় যখন উঠলাম, কুয়াশা তখন এতটাই ঘন যে রাস্তার পাশের গাছগুলোকে দানবের মতো লাগছিল। এই রাস্তায় ডাকাত থাকতে পারে শুনেছি, সেই ভয়ে আমি পিছু নিয়েছি একটি গাড়ির, তার গতির সাথে তাল মিলিয়ে চলছি। আমার সামনে তখন সাদা রঙের একটি মাইক্রোবাস, আমি ঠিক পেছনে আছি, স্পিড মিটারের কাঁটা 90 মতো। হঠাৎ কোনো কিছু বোঝার আগেই সেই সাদা মাইক্রোবাসটা ব্রেক কষল। আমার এই গতিতে এত গাছ থেকে পাশ কাটানোর সময় নেই, দূরত্ব মাত্র কয়েক হাত, আমি হাইড্রোলিক ব্রেক চিপে বসলাম। কিন্তু তাতে কোনো কাজ হল না, টায়ারের গর্জনের সাথে আমার বাইক এগিয়ে গেল। আমি চিৎকার করে উঠতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। আমি নিশ্চিত ছিলাম আমার জীবনের শেষ মুহূর্ত এটাই। এই স্পিডে একটা লোহার মাইক্রোবাসের পেছনে ধাক্কা লাগলে আমার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আমি চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু তখনই এক অলৌকিক এবং অযৌক্তিক কাণ্ড ঘটল। ধাতব বডির সাথে ধাক্কা লাগার সেই বিকট আর্তনাদ বা হাড় ভাঙার কোনো শব্দই হল না। মনে হল আমি কোনো কিছু, কোনো কঠিন বস্তুর সাথে ধাক্কা খাইনি, বরং এক বিশাল বাতাসের দেয়াল ভেদ করে চলে গেলাম। মাইক্রোবাসটি যেন ধোঁয়ার তৈরি। আমার বাইকটা রাস্তার মাঝখানে আছড়ে পড়ল, আমি ছিটকে পড়লাম ডান পাশে কয়েক হাত দূরে। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটা বিশাল দূরপাল্লার বাস শোঁ করে চলে গেল। আমি নিথর হয়ে রাস্তায় পড়ে আছি, শরীর ব্যথা করছে কিন্তু আমি জীবিত, আমার কোনো হাড় ভাঙেনি, এক ফোঁটা রক্তও বের হয়নি। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম, বাইকটা রাস্তার পাশে কাত হয়ে পড়ে আছে, ইন্ডিকেটর লাইটটা যেন কোনো অশুভ সংকেতের মতো জ্বলছে নিভছে। হঠাৎ বুকটা ধক করে উঠল। আমার পেছনে সেই যাত্রী, সেই সাদা পোশাকের বৃদ্ধ ভদ্রলোক। আমি পাগলের মতো অন্ধকার আর কুয়াশার মধ্যে তাকালাম। এই ফাঁকা রাস্তায় এই ভয়াবহ দুর্ঘটনার মধ্যে তিনি কোথায় ছিটকে পড়লেন? আমি মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে চিৎকার করে ডাকলাম। চারপাশে তখন থমথমে নিস্তব্ধতা, কুয়াশার সেই ঘন চাদর যেন আরো ঘনীভূত হয়েছে। আমি পাগলের মতো এদিক ওদিক তাকালাম কিন্তু কোথাও নেই। আমার শির দাঁড়া বেয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। কে ছিলেন তিনি? সেই অলৌকিক সুবাস, পালকের মতো ওজনহীন শরীর আর মৃত্যুর মুখ থেকে এভাবে ফিরে আসা, সবই কি তবে বিভ্রম? শরীরের কাঁপন আর মনের ভয় যখন আমাকে আচ্ছন্ন করে ফেলেছে, ঠিক তখনই হেডলাইটের তীব্র আলোয় কুয়াশা চিরে একটা প্রাইভেট কার এসে থামল। গাড়ি থেকে দুজন লোক দ্রুত নেমে এলো। একজন আমার ছিটকে পড়া বাইকটা টেনে তুললেন, অন্যজন আমাকে শক্ত করে ধরে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, আপনি ঠিক আছেন তো? তাঁদের প্রশ্নগুলো যেন বহুদূর থেকে ভেসে আসা অস্পষ্ট শব্দের মতো মনে হচ্ছিল। আমি অস্ফুট স্বরে বললাম, চাচা উনি কোথায়? কি খুঁজছেন ভাই, কিছু হারিয়েছে? আমি হড়বড় করে সব বলতে শুরু করলাম। সেই সাদা পোশাকের লোকটা আমার পেছনে বসা, এখন তার কোনো চিহ্ন নেই। আমার মনের অবস্থা বুঝতে পেরে লোকগুলো বললেন, ভাই আমরা আমাদের হেডলাইটের আলো যতটুকু আপনার কাছ পর্যন্ত দেখেছি, কেউ ছিল না। আমি চুপ করে গেলাম, কিন্তু আমার মনের কোণে তখনও সেই অলৌকিক আতরের সুবাস লেগে রয়েছে। আমি খুঁজছি। ভাই আর কতক্ষণ খুঁজবেন? যে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে, বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা ঠিক না। তাদের কথায় যুক্তি ছিল, আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি অনেকটা যন্ত্রের মতোই তাদের কথা মেনে নিলাম। তাদের একজন আমার বাইকটি স্টার্ট দিলেন আর আমি অন্যজনের সাথে প্রাইভেট কারের পাশের সিটে বসে পড়লাম। গাড়ি চলতে শুরু করল। মনের ভেতর তোলপাড় অবস্থা। মিনিট দশকের মাথায় রাস্তার ধারে একটা মিটমিটে আলো দেখা গেল, একটা ছোট চায়ের দোকান। টিমটিমে এক চিলতে হলুদ বাতি জ্বলছে। আমি গাড়ি থেকে নেমে একটা পুরনো কাঠের বেঞ্চে ধপ করে বসে পড়লাম। লোক দুটো চা অর্ডার করল। গরম চায়ের কাপটা হাতে নিতেই অনুভব করলাম আমার হাত তখনও কাঁপছে। ভাই আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন। এই রাতে বাইক চালিয়ে সেই নড়াইল যাবেন, তার চেয়ে ভালো এখানে বসে থাকুন। আমাদের একটু তাড়া আছে, না হলে আপনাকে সঙ্গ দিতাম। আমি শুধু মাথা নাড়লাম। চায়ের দোকানে একজন মাঝবয়সী লোক ছিলেন, যার মুখটা চাদরে ঢাকা। তিনি এতক্ষণ সব পর্যবেক্ষণ করছিলেন, শুনছিলেন। প্রাইভেট কার নিয়ে লোক দুটো চলে যাওয়ার পরে সেই বয়স্ক লোকটা আমার দিকে চেয়ে থেকে হঠাৎ ফিসফিস করে বলে উঠলেন, এই কুয়াশার রাতে একা মানুষ কি সব দেখে, কার পাল্লায় পড়ে তার কোনো ঠিক আছে? রাজবাড়ির এই রাস্তায় আজব সব কারবার বাবা। তার কথা শুনে আমার শীত দ্বারা দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। বাবা যে হারে কুয়াশার ঠান্ডা পড়েছে, তাতে দোকান খোলা রাখা সম্ভব হচ্ছে না। আপনার সাথে যা ঘটল তা শুনে আমারও গা ছমছম করছে। এই জায়গাটা একটু অন্যরকম। সামনে আধা কিলোমিটার গেলে রাস্তার বাপাশে একটা মসজিদ পাবেন, সেখানে গিয়ে অন্তত বাকি রাতটা কাটিয়ে দেন, আল্লাহর ঘর নিরাপদে থাকবেন। দোকানদার কথা শেষ করে দোকানের মিটমিটে বাতিটা নিভিয়ে দিলেন। মুহূর্তেই চারপাশটা নিকষ অন্ধকারে ডুবে গেল। রাত তখন বারোটার কাঁটা পেরিয়ে গেছে। চায়ের দোকানদার কুয়াশার আড়ালে মিলিয়ে যাওয়ার পর সেই নির্জনতা আমাকে গ্রাস করতে চাইল। নিস্তব্ধতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা যেন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁপা কাঁপা হাতে বাইকটা স্টার্ট দিলাম। ইঞ্জিনের সেই কর্কশ কর্জন নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। পেছনে ফেলে এলাম সেই রহস্যময় স্মৃতি, সামনে পড়ে রইল অন্তহীন অন্ধকার। গন্তব্য ভাঙা হয়ে ভাটিয়াপাড়া মোড়, তারপর কালনা ফেরিঘাট। প্রায় দুই ঘন্টা ধরে আমি ড্রাইভ করছি। এই দুই ঘন্টা যেন দুই যুগের সমান। কুয়াশা এখন এতটাই ঘন যে হেডলাইটের আলো সেই দেয়াল ভেদ করতে পারছে না, উল্টো সাদা ধোঁয়ার মতো ধাক্কা খেয়ে ফিরে আসছে। রাস্তার দুপাশের গাছগুলো কুয়াশার অন্ধকারে কোনো দানবের মতো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো এক অভিশপ্ত গোলক ধাঁধায় ঢুকে পড়েছি। বাতাস এখন আর শুধু ঠান্ডা নয়, বিষাক্ত তীরের মতো জ্যাকেট ভেদ করে শরীরে বিঁধছে। মাঝে মাঝেই রাস্তায় পড়ে থাকা কোনো না কোনো গাছের ডাল বা ছায়াকে দেখে মনে হচ্ছিল কেউ একজন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে যেতেই সেটা মিলিয়ে যায়। ভাটিয়াপাড়া মোড় থেকে আমি যখন কালনা ঘাটের সেই কাঁচা রাস্তাটিতে নামলাম, এখনো প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। রাস্তার দুপাশে সারিবদ্ধ বিশাল সব রেইনট্রি, মেহগনি গাছ। এতক্ষণে প্রধান সড়কে দুই একটা গাড়ির দেখা মিললেও এই নির্জন রাস্তাটা ছিল কবরের মতো নীরব। আমার মোটর সাইকেলের সাদা হেডলাইটের তীব্র আলো সেই জমাটবদ্ধ কুয়াশার দেয়াল ভেদ করতে পারছিল না। হঠাৎ করেই এক জায়গায় এসে বাইকের পেছনের চাকা একটা গর্তে আটকে গেল। ইটের ভাটার ভারী ট্রাক চলাচলের কারণে রাস্তাটা খানা খন্দে ভরা। পেছনের চাকাটা কাদার ভেতরে একদম গেঁথে গেছে। আমার সিক্সথ সেন্স বলছে এখান থেকে দ্রুত পালাও। কুয়াশার হাড় কাঁপানো শীতের মধ্যেও আমার কপাল দিয়ে ঘাম ঝরছে। আমার মোটরসাইকেলের ইঞ্জিনটা হঠাৎ করে একটা গোঙানির মতো বন্ধ হয়ে গেল। আমি পাগলের মতো বারবার সেলফ দিলাম, কিক করলাম, লাভ হল না। হঠাৎ একটা শব্দ কানে এলো, গম গম। শব্দটা কোনো মানুষের হতে পারে না, কোনো চেনা পশুরও নয়। কৌতূহল আর আতঙ্কের এক মুহূর্ত আমার রক্ত যেন হিম হয়ে গেছে। কুয়াশার ওপারে একটা বিশাল রেইনট্রি গাছের মগডালে বসে আছে বিশাল এক অবয়ব। কুয়াশার ভেতরে তার অদ্ভুত চোখ, তার সেই দৃষ্টি আমার উপর নিবদ্ধ। আমি বুঝতে পারলাম এতক্ষণ এই ছায়াটি আমাকে অনুসরণ করছিল। ভয় আর আতঙ্কে আমার মস্তিষ্কের সমস্ত যুক্তির লোপ পেল, আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। বাইকটা স্টার্ট দেওয়ার শেষ চেষ্টাও আর করলাম না। বাইকটা রাস্তায় আছড়ে ফেলে দিয়ে আমি জান প্রাণ বাজি রেখে অন্ধকারের মাঝে চিৎকার দিয়ে ইট ভাটার দিকে দৌড় দিলাম। পেছনে কি আছে আমি কিচ্ছু জানি না। আমি প্রাণপণ দৌড়াচ্ছি, শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে। হঠাৎ একটা টর্চ লাইটের আলো, আমি সেই আলোর সামনে গিয়ে আছড়ে পড়লাম। হাঁপাতে হাঁপাতে রাস্তার উপরে বসে পড়লাম। বুকটা এমনভাবে ধরফর করছিল যেন এখনই বন্ধ হয়ে যাবে। কি ব্যাপার, তুমি? আমি তখনও ঠিক মতো কথা বলতে পারছি না। কাঁপতে কাঁপতে আঙুল উঁচিয়ে পেছনের সেই রেইনট্রি গাছটার দিকে ইশারা করলাম। চাচা, ভয় পেয়েছি। আমার কথা শুনে মুরব্বী লোকটা একটু অবাক হলেন না। আরে বাবা, তুমি কি আজকের রাতটাই বেছে নিলে এই পথে আসার জন্য? আমি মুরব্বী লোকটার মুখের দিকে তাকালাম।
হবাজান, তোমার কপাল ভালো, বিপদ হয় নাই। তুমি কি একাই?
তার হাতের স্পর্শে আমার শরীরের কাঁপুনিটা কিছুটা শান্ত হলেও মনের ভেতরের অস্থিরতা কাটছিল না। কুয়াশার ওপারে সেই জ্বলন্ত লাল চোখ দুটো যেন এখনো আমার চোখের সামনে ভাসছে।
বাইক ফেলে রেখে চলে এসেছ, যদি কেউ নিয়ে যায়? চলো, তাড়াতাড়ি চলো ওইদিকে।
তিনি আমাকে সাথে নিয়ে সেই বাইকের দিকে ফিরলেন। আমার পা এগোতে চাইছিল না। বারবার মনে হচ্ছিল যদি আবার সেই দানবটা কুয়াশা চিরে আমার সামনে এসে দাঁড়ায়। সেই রেইনট্রি গাছের মগডালে এখন আর কোনো অবয়ব নেই। আমি কাঁপতে কাঁপতে বাইকটা নিয়ে সোজা দাঁড় করালাম। কিছুক্ষণ আগে আমি শত চেষ্টা করেও যে বাইকটি স্টার্ট করতে পারিনি, সেই মুরব্বী লোকটি পাশে দাঁড়ানো অবস্থায় প্রথমবার সেলফ টিপতেই ইঞ্জিন চালু হয়ে গেল।
আপনি না থাকলে আর আপনি এগিয়ে না আসলে আজকে আমার কি যে হতো?
মুরব্বী লোকটা সে কথার কোনো উত্তর দিলেন না। তারপর একটু থেমে বললেন,
যাও বাবা, সাবধানে যাও।
আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। বাইক নিয়ে আমি কালনা ঘাটের দিকে টান দিলাম। আমার শির দাঁড়া দিয়ে তখন ভয়ের একটা স্রোত বয়ে যাচ্ছে। যাই হোক, পেছনে আর তাকানো যাবে না। কুয়াশার দেয়াল চিরে অবশেষে 2 কিলোমিটার পর সেই রুদ্ধশ্বাস রাস্তা পেরিয়ে আমি কালনা ঘাটে পৌঁছালাম। আমার কপাল ভালো ছিল, সেই মধ্যরাতে একটি ফেরি ওপারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি আর এক মুহূর্ত দেরি না করে বাইকটি নিয়ে ফেরিতে উঠে পড়লাম। আমি এতটাই ভয় পেয়েছিলাম, যেদিকেই তাকাচ্ছিলাম সেই চোখগুলো যেন দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল যদি এই নির্জন জায়গাটায় সেই ছায়াটা আবার উৎপেত থাকে। ঠিক তখনই দেখলাম কালনাঘাটের সেই চিরচেনা চায়ের দোকানটি। দোকানটি খোলা ছিল, টিমটিমে একটা বাতি জ্বলছে আর উনুন থেকে ধোঁয়া উঠছে। আমার কাছে মনে হল ওটি কোনো সাধারণ দোকান নয়, বরং এক টুকরো নিরাপদ স্বর্গ। আমি বাইকটা দোকানের সামনে রেখে সেখানে গিয়ে বসলাম। দোকানদার খুব কৌতূহলী চোখে আমার ফ্যাকাশে চেহারার দিকে তাকাচ্ছিল। সারা রাত আমি ওই দোকানেই বসে রইলাম। দোকানে দু একজন ট্রাক ড্রাইভার এবং ঘাটের লোকজন আসছিল, কথা বলছি। তাদের সেই অতি সাধারণ কথাবার্তাগুলোও আমার কাছে এক ভরসার মতো লাগছিল। ভোর হওয়ার আগ পর্যন্ত আমি সেই বেঞ্চটাকেই আঁকড়ে ধরে থাকলাম। আমি শুধু মনে মনে বলছিলাম একটু পরেই সূর্য উঠবে। অবশেষে পূব আকাশে ভোরের ম্লান আলো ফুটল। সেই আলো যেন আমার কাছে কেবল দিনের শুরু ছিল না, ছিল এক দীর্ঘ অভিশপ্ত রাত থেকে মুক্তির আশ্বাস। বাড়িতে পৌঁছানোর পর আমার ফ্যাকাশে মুখ, বাইকের ভাঙা লুকিং গ্লাস আর চুরমার হয়ে যাওয়া সিগন্যাল লাইট দেখে মা আঁতকে উঠলেন। তারা দুজনেই ভীষণ নরম মনের মানুষ, তাই তাদের কোনোভাবেই সত্যটা বলা সম্ভব ছিল না। আমি হাসি দিয়ে বললাম, ভয় পেও না, কুয়াশার কারণে একটু ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম। গোসল সারলাম, আমার নানি, যিনি আমার কাছে বিশাল এক ভরসার নাম, ছোটবেলা থেকেই আমি তার অতি আদরের নাতি। আমি তাকে বললাম,
নানি অবসর আসছিল তো একটু ভয় পেয়েছি।
তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন।
তুই দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিস ভাই।
নানির কথা শুনে মুহূর্তে আমার বুকটা ধক করে উঠল।
বদ নজর লেগেছে তোর, সাবধানে থাকিস।
নানি আমি প্রতিরাতে নরক দেখি, বিষাক্ত শুঁয়ের যন্ত্রণায় আমার আত্মা ছিঁড়ে যায়। আমার জন্য একটু দোয়া করো নানি।
নামাজটা ঠিক মতো পড়িস ভাই, আল্লাহই রক্ষা করবে।
আমি মাথা নেড়ে নানির কাছ থেকে বিদায় নিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এর পরের 15 দিন ছিল আমার জীবনের গত কয়েক বছরের মধ্যে সবচাইতে শান্তিময় সময়। অদ্ভুত এক জাদুকরী শক্তিতে আমার নাক দিয়ে রক্ত পড়া হুট করে বন্ধ হয়ে গেল। প্রতিরাতের সেই অসহ্য যন্ত্রণা আর ফিরে এল না। 16 জানুয়ারি 2022 সকালবেলা, রাতের অন্ধকার কেটে আলো ফুটেছে ঠিকই, কিন্তু আমার মনের আকাশে তখন মহাপ্রলয়ের ঘন কালো মেঘ। একদিকে সেই ডাইনি বুড়ির সূঁচ ফোটানো নারকীয় দুঃস্বপ্ন, অন্যদিকে সংসারের পাহাড় সমচাপ, সব মিলিয়ে আমি এক জীবন্ত আগ্নেয়গিরি। ভাবলাম এই জীবন রেখে কি লাভ, কেউ তো বোঝে না। আমার এই নারকীয় জীবনের প্রতি তীব্র ঘৃণা জন্ম নিল। আমার রুমে রাখা ছিল ছারপোকা মারার সেই মারাত্মক গ্যাস ট্যাবলেট। আমি জানতাম ওটা যমদূত। আমি মুখে ট্যাবলেট পুড়ে দিলাম, বিষাক্ত মৃত্যুকে গিলে ফেললাম। পেটের ভেতর যেন কয়েক হাজার জ্বলন্ত কয়লা ঠেলে দেওয়া হল। ঠিক সেই মুহূর্তে আমার রুমে ঢুকলেন মেস মালিক ফারুক ভাই। আমাকে ওই অবস্থায় দেখে তিনি চিৎকার করে 999-এ ডায়াল করলেন। পুলিশ এলো। একজন অফিসার আমার নির্জীব দেহের পাশে দাঁড়িয়ে নির্লিপ্তভাবে আমার আঙুলে ছাপ নিয়ে লক খুলে ফোন থেকে মায়ের নাম্বারে কল দিলেন।
আপনার ছেলে জীবিত নেই, সে আত্মহত্যা করেছে।
মায়ের সেই বুক ফাটা আর্তনাদ শোনার আগেই ফোন কেটে দিলেন তিনি। উত্তরা 9 নম্বর সেক্টরের সেই বাড়ি থেকে শুরু হল আমার এক অলৌকিক যাত্রা। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পাশেই ছিল, তারা কোনো রিস্ক নেননি। অ্যাম্বুলেন্সে ফারুক ভাই আমার মুখ আঁকড়ে ধরে বারবার বলছিলেন,
মেহেদি চোখ খোলা রাখ ভাই, আল্লাহকে ডাক।
রাস্তায় অসহ্য জ্যাম, ড্রাইভার আর হেল্পার সমানে গালিগালাজ করছিল। বাইরের পৃথিবীর সেই অশ্লীল চিৎকার আর ভেতরের আমার যন্ত্রণা এক ভুতুরে কোলাহল তৈরি করেছিল। এদিকে পুলিশের এক ফোনে আমার বাড়িতে নেমে এসেছিল অলিখিত কেয়ামত। আমার স্ত্রী মা অবুধ সন্তানদের কান্নায় তখন আকাশ বাতাস ভারী, তারা উঠোনে গড়াগড়ি দিয়ে কাঁদছিল। অবশেষে ঢাকা মেডিকেল ইমার্জেন্সির সেই বিশৃঙ্খলা আর লাশের গন্ধ আমার নাকে এলো। আমি নিশ্চিত হলাম গন্তব্যে পৌঁছে গেছি। এরপরে শুরু হল আমার সেই পৈশাচিক চিকিৎসা। আমি প্রতিটা সেকেন্ড মৃত্যু যন্ত্রণা ভোগ করছিলাম। ঠিক তখনই একজন সিনিয়র ডাক্তার রুমে ঢুকলেন। তিনি স্টাফদের আচরণ দেখে চিৎকার করে উঠলেন,
কি করছো তোমরা, ওভাবে নাক চেপে ধরে ওয়াশ করলে ছেলেটা তো এখনই মারা যাবে।
আমাকে যে স্টাফ ওয়াশ করছিল সে এক মুহূর্ত থামল না, বরং অত্যন্ত কর্কশ আর ঘৃণ্য স্বরে জবাব দিল,
আরে ধুর স্যার, মরার জন্য তো বিষ খাইছে, এদের বাঁচানোর দরকার কি।
পরক্ষণে সে আমার নাক ছেড়ে দিয়ে পাল্টা শুয়ে বলল,
মানে স্যার দ্রুত বমি করার জন্য একটু চেপে ধরেছিলাম।
ওয়াশ করার সময় সেই বিভৎস স্টাফ আমার নাক শক্ত করে চেপে ধরে পাম্প করছিল, নিঃশ্বাস নেয়ার প্রতিটি পথ রুদ্ধ। এদিকে গলার ভেতর সেই মোটা পাইপের অসহ্য যন্ত্রণা। সেদিন সেই ওয়াশ করার রুমে ওরা হয়তো আমার চিকিৎসা করছিল না, বরং অপেক্ষা করছিল আমার শেষ নিঃশ্বাসটার জন্য। আমার শরীরটা নিথর হওয়ার আগেই ওরা হয়তো আমার লাশের দরদাম সেরে ফেলেছিল। 16 জানুয়ারির সেই বিষাদময় দিনে হাসপাতালের বেডে যখন আমি জমে মানুষের লড়াই করছি, তখন পর্দার আড়ালে ঘটে যাচ্ছিল কিছু অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা। আমার জীবনে এমন একজন মানুষ ছিলেন যাকে আমি অত্যন্ত স্নেহ করতাম। মানুষটি স্বভাবতই খুব কম কথা বলতেন, কিন্তু আমার এই অভিশপ্ত জীবনের অনেক নাবলা কথা আমি তাকে শেয়ার করতাম। আমার গল্পের অন্যতম এক নীরব শ্রোতা ছিলেন তিনি। কিন্তু এক অজানা অভিমান আর রাগের বশবর্তী হয়ে তিনি আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছিলেন।
আশ্চর্যের বিষয় হল, ঠিক যখন আমি বিষপান করে মৃত্যুর হিমশীতল আলিঙ্গনের দিকে এগিয়ে যাচ্ছি, তখন কোনো এক অদৃশ্য শক্তি তাকে বাধ্য করেছিল আমাকে লিখতে। পরবর্তীতে সুস্থ হয়ে আমি যখন আমার মেসেঞ্জার চেক করি, আমি স্তব্ধ হয়ে যাই। অনেকগুলো মেসেজ, অথচ সেই মুহূর্তে আমার বিষপানের খবর তার কাছে পৌঁছানোর কোনো জাগতিক উপায় ছিল না। যাই হোক, সেদিন আমার মেজ কাকা সংবাদ পাওয়া মাত্রই পাগলের মতো ছুটে এসেছিলেন ঢাকা মেডিকেল কলেজে। তিনি যখন জরুরি বিভাগের সেই বিভীষিকার মাঝে আমাকে জীবিত দেখলেন, তার দুচোখ বেয়ে নোনা জল নেমে এল। সেই কান্না ছিল এক অপার্থিব স্বস্তির, এক পরম আনন্দের। সেই ঘটনার পর অনেকগুলো দিন আমি অসুস্থ হয়ে পরিবারের সান্নিধ্যে কাটালাম, কিন্তু আমার বুকের ভেতরে এক ভয়ঙ্কর সত্য পাথর হয়ে চেপেছিল। আমি কেন বিষপান করলাম, এই উত্তরটা বলার কোনো সাহস আমার ছিল না। বলেছিলাম আমি জানি না কেন এমন হঠাৎ করলাম, আমার মাথা কাজ করছিল না। সবাই আমার এই মিথ্যা কথা বিশ্বাস করলেও আমার স্ত্রীর তীক্ষ্ণ নজর থেকে আমি বাঁচতে পারিনি। সেদিনের সেই বিভীষিকা থেকে আমি প্রাণে বেঁচে ফিরলেও সেই কষ্ট, সেই দুঃখ আমার আত্মাকে চিরতরে ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে। হাসপাতাল থেকে ফেরার পর শুরু হল জীবনের সাথে লড়াকু সংগ্রাম। পরিবার সাফ জানিয়ে দিয়েছে ঢাকা আমার জন্য এক নিষিদ্ধ শহর, কিন্তু বাড়িতে আর কতদিন বসে থাকা যায়? দিনমজুর বা কৃষিকাজের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, আবার নতুন কোনো ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। ঠিক সেই সংকটের মুহূর্তে আমার জীবনে দেবদূতের মতো আবির্ভূত হলেন এক মানুষ, নাম তার ফজলুল ভাই। 14 আগস্ট 2022 আমি দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমালাম। যখন আমি বিমানের জানালার পাশে বসে মরুভূমির তপ্ত বালুর দিকে তাকাতে তাকাতে ভাবছিলাম, আমি কি কোনোদিন বুঝতে পেরেছিলাম এই মরুভূমির মাটি একদিন আমাকে টেনে নেবে? ভেবেছিলাম দুবাইয়ের এই যান্ত্রিক কোলাহলে সেই অন্ধকারের ছায়া হারিয়ে যাবে, কিন্তু হায়, আমার সেই ধারণা কত বড় ভুল। দুবাই এসেছি মাত্র দুদিন হল। দ্বিতীয় রাত বিছানায় শোয়ার পর এসির সেই হিমশীতল বাতাসে যখন চোখটা লেগে এল, তখনই আমি আবার সেই বিভৎস জগতে ফিরে গেলাম। তবে এবার আর সেই চিরচেনা ডাইনি বুড়ি কিংবা সেই সুঁই ফোটানোর যন্ত্রণা ছিল না। এবারের স্বপ্নটা ছিল আরো বেশি ভয়ঙ্কর, আরো জটিল। আমার চোখের সামনে ভেসে উঠল 2022 সালের 16 জানুয়ারির সেই স্টোমাক ওয়াশের দিন, সেই নিথর মৃত যুবক। বাড়ি থাকাকালীন ওই কয়েক মাস মনের ভেতর চাপা ভয় আর লজ্জা থাকলেও অন্তত এই বিভৎস স্বপ্নগুলোর হাত থেকে রেহাই পেয়েছিলাম। সেখানে এক অদ্ভুত প্রশান্তি ছিল, কিন্তু দুবাইয়ের মাটিতে পা রাখার পর প্রশান্তি উবে গেল। আমি বুঝতে পারলাম এই অশুভ শক্তি কোনো কাঁটা তারের বেড়া মানে না, সে আমার রক্তে মিশে আছে। শেষ রাতের সেই ভয়াবহ স্বপ্নের পর আমি আর সহ্য করতে পারলাম না। আমার বন্ধু তুল্য ফজলুল ভাইকে সব খুলে বললাম। তিনি আমার কথা শুনে শান্তভাবে বললেন, মেহেদি ভয় পেও না, আজ মাগরিবের পর তোমাকে আজমানের এক হুজুরের কাছে নিয়ে যাব। সেই কথা মতো সন্ধ্যায় আমি রওনা হলাম একটা জায়গায়, একটা মসজিদে। ঈশার নামাজ পড়ার পর ফজলুল ভাই আমাকে নিয়ে গেলেন ওই মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব ছিলেন একজন সুদানি মানুষ, তার অবয়বে এক অনন্য নুরানি আভা এবং আধ্যাত্মিক গাম্ভীর্য ছিল। ফজলুল ভাই তার সাথে অনর্গল আরবি ভাষায় কথা বললেন। ইমাম সাহেব সব শুনে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তিনি আমার পূর্ণাঙ্গ ঠিকানা লিখে নিলেন। তারপর তিনি অত্যন্ত যত্ন সহকারে আমাকে ঝাড়ফুঁক করলেন। দোয়া শেষে ফজলুল ভাইকে বললেন, আগামীকাল এশার নামাজের পর ওকে নিয়ে এসো। সেই রাতে ফিরে আমি ঘুমানোর সাহস পাচ্ছিলাম না, মনে হচ্ছিল চোখ বন্ধ করলেই বুঝি সেই স্বপ্ন দেখব। ইমাম সাহেবের ওখান থেকে আসার পর সেই রাতে আমি কোনো দুঃস্বপ্ন দেখিনি, কোনো পচা গন্ধ নয়, কোনো যন্ত্রণা নয়, এক প্রশান্তির ঘুম। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙল, মনে হল আমি এক নতুন মানুষ। যাই হোক, এশার নামাজের পর যখন আমরা আজমানের সেই সুদানি হুজুরের সামনে বসলাম, তখন চারপাশে ছিল এক অদ্ভুত প্রশান্তি। আমি সব বললাম। সবকিছু শোনার পর আমরা হুজুরের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিলাম। হুজুর আমাকে এক বোতল আবে জমজমের পানি পড়া দিয়েছিলেন, যা টানা তিন দিন এশার নামাজ পড়ার পর পান করার নিয়ম ছিল। আমি এখন আপনাদের সামনে উন্মোচন করছি লিসেনার্স, আমার জীবনের সেই দীর্ঘ বিভীষিকাময় কালো অধ্যায়ের রহস্য। কি সেই রহস্য? হুজুরের কাছ থেকে ফেরার পথে ফজলুল ভাই আমাকে যা বলেছিলেন, তা শোনার পর আমার রক্ত হিম হয়ে গিয়েছিল। মেহেদি, হুজুর যা বলছেন তা শুনলে তুমি শিউরে উঠবে। হুজুর বলছেন, তোমার উপর এই অশুভ নজরটা পড়েছিল 2018 সালে ঢাকার মহাখালীর সেই সাততলার ছাদে। সেদিন তুমি একা ছিলে না, তুমি সেই রাতে এক ভয়ঙ্কর জিনকে নিজের অজান্তেই বিরক্ত করেছিলে। মূলত ওই জিনটাই ওই ছাদে থাকত। তুমি যখন তোমার স্ত্রীর সাথে ওই ছাদে যেয়ে কথা বলছিলে, তখন সেই ভয়ঙ্কর জিনটা তোমাকে ছাদ থেকে ফেলে দেওয়ার ব্যবস্থা করছিল, সফল হয়নি। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। হুজুর আরো বললেন, তোমার পরিবারে এমন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন যার আমল আর তাকওয়া ছিল পাহাড়ের মতো অটল। সেই বুজুর্গ ব্যক্তির সাথে অনেক ভালো জিনের সম্পর্ক ছিল। মহাকালীর ছাদে যখন সেই পূর্বপুরুষের রেখে যাওয়া সুরক্ষা কবচ বা সেই ভালো জিন তোমাকে বাঁচিয়েছিল, তখন তুমি রাকিবের কণ্ঠ শুনতে পেয়েছিলে। মেহেদি, 16 জানুয়ারি সেই দুপুরে হাসপাতালে তোমাকে যখন ওয়াশ করা হচ্ছিল, তখন ওই দুজন স্টাফের পৈশাচিক আচরণ সাধারণ ছিল না। মূলত ওই বদ জিনের প্রভাবেই তারা অমন করছিল। আর সেই ডাক্তার সাহেব যিনি তখন রুমে ঢুকেছিলেন, সেটাও কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। তোমার রক্ষাকারী অভিভাবক জিন ডাক্তারকে বাধ্য করেছিলেন। শুধু তাই নয়, পাটুরিয়াঘাটের সেই রহস্যময় লোক যার কারণে তুমি ওই ভয়ঙ্কর বাস অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছিলে, তুমি তাকে বাইকের পেছনে বসিয়েছিলে, সেও তোমার অভিভাবক জিন। আমি এবার বুঝতে পারলাম কেন আমি বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। হুজুর একটি বিশেষ কথা বলেছেন ফজলুল ভাইকে, আমি আজীবন মনে রাখব। মাঝে মাঝে বদনজর কালো জাদুর চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর হয়। আমার সাথে সেটাই হয়েছিল। সেই অশুভ নজর আমাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছিল। ফজলুল ভাইকে হুজুর আরো বলেছিলেন, তোমাদের পৈতৃক ভিটা একটি অত্যন্ত সুরক্ষিত জায়গা, সেখানে আজও অনেক ভালো জিন পাহারা দেয়। ঠিক 4 বছর আগে আজকের এই দিনে অর্থাৎ 2022 সালের 16 জানুয়ারি আমি বিষপান করে মৃত্যুর কোলে ঢলে পড়তে যাচ্ছিলাম। আর আজ আমি ফুটফুটে সন্তানের পিতা হয়েছি। প্রবাস জীবনে থেকে তাকে এই মুহূর্তে ছুঁতে না পারার যন্ত্রণার চেয়েও তার এই পৃথিবীতে আসার আনন্দ আমাকে অনেক বেশি আপ্লুত করছে। প্রিয় লিসেনার্স, আমার এই দীর্ঘ জীবন সংগ্রামের কাহিনী আজ এখানেই শেষ করছি। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, পরিবারে বড়দের দোয়া আর আল্লাহর উপর থেকে কখনো বিশ্বাস হারাবেন না। আপনার অজান্তেই আপনার কোন পূর্বপুরুষের রেখে যাওয়া নেক আমল আপনাকে বড় কোন বিপদ থেকে আগলে রেখেছে। তো এই ছিল মেহেদি হাসানের পাঠানো ঘটনা। আশা করছি যারা শুনলেন তাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমিও খুব খুশি হব। এবং অনেক লম্বা একটা ঘটনা ছিল, অনেক দীর্ঘ, এবং তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা তিনি তার মতো করেই সেই ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন। অনেকেই হয়তো ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, কমেন্ট সেকশনে মেহেদির জন্য দোয়া করবেন বা মেহেদিকে শুভেচ্ছা জানাবেন। ঘটনাটি শুনে কেমন লেগেছে? মেহেদি আসলে এই ঘটনাটি অনেক ইমোশন দিয়ে লিখেছেন, সেটা আমি বুঝতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ মেহেদি, আপনার জীবনের পরম সত্য এবং পরম গোপন বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি ভালো থাকবেন, আপনার জন্য প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি জাওয়াদ নাজওয়ার। আমি ভূত.com মাঝে মধ্যে শুনে থাকি। ইউটিউবে আপনাদের ভিডিওগুলো একটা প্লেলিস্টে সেভ করা থাকে। যাই হোক, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটা ঘটে আমার বেস্ট ফ্রেন্ডের খালার একজন কলিগের সাথে।
ওনারা বর্তমানে ইউনাইটেড স্টেটস এর ব্রুকলিনে বাস করেন। খালার নাম শেয়ার করার অনুমতি না পাওয়ায় ধরা যাক ওনার নাম পলি। ওনার কলিগের নাম ছিল উইলিয়াম। ঘটনায় যাই, আমার বাংলা টাইপিং ভালো না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বলছেন পলি খালা। সাল 2009, আমি আমার সাধারণ কার্যক্রম অনুযায়ী অফিসের উদ্দেশ্যে বের হলাম। অফিসে পৌঁছে গেলাম 20 মিনিটের মধ্যে। কিছুক্ষণ গেল কাজ আর অন্যান্য কলিগের সাথে গল্পের মধ্য দিয়ে। 2-3 ঘন্টা কাজের পর আমার দেখা হয় উইলিয়ামের সাথে। 30-35 বছর বয়সে একজন ভদ্রলোক। আমার সাথে তার সম্পর্ক বেশ ভালো। তার সাথে লাঞ্চে কথা বলতে বলতে কথা উঠল ভৌতিক বিষয় সম্পর্কে। তাকে জিজ্ঞেস করলাম তার জীবনে এমন কোনো ঘটনা আছে কিনা যা ভৌতিক। এর পরের অংশ জনাব উইলিয়ামের ভাষায় খালা বললেন। স্কিন ওয়াকার আসলে কি? এটা হল নেটিভ আমেরিকান এক ধরনের গোত্র, নাবাহো ট্রাইব নামে পরিচিত। তাদের এক ধরনের বিশ্বাস রয়েছে। এই বিশ্বাস হল তাদের রীতি অনুযায়ী কিছু কালো জাদু কার্য পরিচালনার মাধ্যমে মানুষ অন্যান্য প্রাণীর আকার ধারণ করতে পারে ও অন্যান্য প্রাণী শিকার করে এর শক্তি আধ্যাত্মিক উপায়ে নিজের দেহে সংরক্ষণ করতে পারে। একে বলা হয় সামথিং দ্যাট গোজ অন অল ফোর্স। এবার ঘটনায় আসা যাক। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 6 বছর আগে, 2003 সালে। আমার স্ত্রী তখন তার নিজের বাড়িতে গিয়েছিল বেড়াতে, আমি বাসায় একা ছিলাম। তো আমি ভাবলাম সোলো ক্যাম্পিং করা যাক। তাই আমি আমার হোম স্টেট নেভাডা থেকে উটা স্টেটের ডিক্সি ন্যাশনাল ফরেস্ট নামক একটা বনে ক্যাম্পিং এর জন্য যাই, কারণ আমার স্ত্রীর আসতে আরো 2 সপ্তাহ লাগবে। আমি দূরের একটা বনে গিয়েছিলাম। ফরেস্টটা দিনে যতটা সুন্দর ছিল, রাতে ততটাই ভয়ঙ্কর আর নিস্তব্ধ। আমি প্রায় 4 ঘন্টা পর উটার অ্যারিজোনার এই ফরেস্টে পৌঁছাই। ততক্ষণে প্রায় সন্ধ্যা, তাই আমি একটা হোটেলে থেকে যাই। পরদিন থেকে হাইকিং এবং ক্যাম্পিং শুরু করি। আমি ফরেস্টের বাইরে আমার কারটাকে পার্ক করেছিলাম। অনেকগুলো ট্রেইলের মাঝে একটা ট্রেইল বরাবর হাঁটতে হাঁটতে একটা ভালো জায়গা পেয়ে যাই। সেখানে টেন্ট সেট করে প্যাক করা খাবার খেতে শুরু করি। প্রথম রাত স্বাভাবিকভাবেই কাটে। আরেকটা জিনিস, আমি বনের মধ্যে প্রায় 3 মাইল ভেতরে ছিলাম। আমার কাছে একটা স্টিল প্যালেটের এয়ারগান ছিল। দ্বিতীয় রাতে আমার ক্যাম্প ফায়ারের মৃদু আলোতে দূরে একটা ছায়া দেখতে পাই। আমি ওকে দেখিনি, শুধু ওর শেপ বা অবয়ব আমি অনুভব করতে পেরেছি। আমি আমার এয়ারগান হাতে নিলাম এবং খেয়াল করলাম একটা হরিণ বা মুজের মতো প্রাণী 2 পায়ে দাঁড়িয়ে। এটা দেখে আমার এত ঠান্ডাতেও ঘাম ছুটতে থাকে। আমি আমার খাবার শেষ করলাম এবং স্লিপিং ব্যাগের ভেতরে নিঃশব্দে গুটিয়ে গেলাম। অনেকটা সময় পর আমি একটা আওয়াজ শুনতে পেলাম। আমার দেহের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেল। আমি চিৎকার করতে গিয়েও করলাম না। আমি বাইরের চাঁদের আলোয় দেখলাম একটা মানুষ আকৃতির কিছু, আবার ঠিক মানুষও নয়, টেন্টের বাইরে রাউন্ড দিচ্ছে। সে অনেক, মানে অনেক আস্তে, প্রায় ফিসফিসিয়ে আমার নিজ কণ্ঠে বলল,
হ্যাঁ আমাকে সাহায্য করো।
যেন একটা রেকর্ডিং প্লেয়ারে প্লেব্যাক হচ্ছে, আমি আমার নিজের কণ্ঠ নিজেই শুনছি। রাতটা শেষ হলো কোনো রকমে। পরদিন আমার মনে হলো চলে যাব, তবে আমার বোকা মন মনে করল সবই মনের ভুল, তাই আমি থেকে গেলাম। তবে বনটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল দিনের বেলাতেও, একদম নিস্তব্ধ। কোনো পাখি নেই, কোনো পোকা নেই, কোনো বাতাস নেই, ঠিক যেন কোনো বড় একটা কিছু নিঃশব্দে পার হচ্ছে। সব প্রাণী লুকিয়ে আছে আশ্রয়ে। রাতের বেলা কিছু না দেখা গেলেও শুনতে পেলাম কিছু আওয়াজ, এই যেমন গাড়ির হর্ন। তবে আমি ডাউনটাউন থেকে অনেক দূরে, এমনকি আমি বনের 3 মাইল ভেতরে, এটা কিভাবে সম্ভব? এর ঠিক পরের মুহূর্তে আমার নাকে এলো তীব্র পচা একটা মাংসের গন্ধ। আমার অবস্থা তখন অনেক খারাপ। এরপর থেকে 4th দিন পর্যন্ত আর কিছু হয়নি। ভাবলাম অনেকগুলো ট্রেইল আছে, হাইকিং এ যাই। আমি টেন্ট গুছিয়ে হাইকিং করার উদ্দেশ্যে হাঁটা ধরলাম। একটা রেঞ্জার স্টেশন থেকে একটু রেস্ট নিলাম, আবার হাঁটতে শুরু করলাম। প্রায় বিকেল যখন, তখনই গন্ধটা ফিরে এলো। আমি আমার বাম দিকে তাকালাম। এরপরে আমার অবস্থা ছিল একটা আধমরা, অসহায়, দুর্বল প্রাণীর মতো। দেখলাম এমন একটা হরিণ আমার সামনে দুই পায়ে ভর করে দাঁড়িয়ে আছে, যার পা দুটো কাঠির মতো চিকন এবং তার ত্বক থেকে পাঁজরের হাড় দেখা যাচ্ছে। অন্যান্য প্রাণীর মতো তার চোখ দুটো পাশে না, মানুষের মতো সামনে, এবং চোখগুলো সম্পূর্ণ কালো, যেন এক সীমাহীন গহ্বর। এই দেখে আমি প্রাণপণে ছুটলাম। জীবনে এত জোরে কোনোদিন দৌড়াইনি। প্রায় 20 মিনিট ধরে চলল, আমার ফুসফুস যেন জ্বলে পুড়ে শেষ, আমার পার চলছে না, যেন ভাঁজ হয়ে আসবে, আমি কিছুই দেখলাম না। অন্ধকার হতে মাত্র 10 মিনিট বাকি। দ্রুত পায়ে শব্দ শুনতে পেলাম। এই স্কিন ওয়াকার যেন আমার সাথে খেলছে, এজন্য আমাকে অস্থায়ী নিরাপত্তার ভ্রম দেখিয়ে আমার মধ্যে একটা ইগনোরেন্স তৈরি করছে, যেন আমি একে পাত্তা না দেই। তবে তখন আমি বুঝে গিয়েছিলাম আমার কি করতে হবে। এভাবে আর ছিল মাত্র 1 মাইল। আমি অন্ধকারে পেছনে ফিরলাম। এটা ছিল একটা শাস্তি এবং বড় ভুল। তার চোখে সবুজ হলুদ আলো দৃশ্যমান ছিল, যেন একটা হিংস্র পশু, একটা পিশাচের মিশ্রণ। আমি আমার শারীরিক ক্ষমতার সর্বোচ্চ পরীক্ষা দিয়ে প্রাণ বাঁচানোর সংগ্রামে নামি। আমি পেরেছিলাম, তবে প্যানিকের কারণে পকেট থেকে আমার গাড়ির চাবি 3 বার পড়ে গিয়েছিল এবং স্কিন ওয়াকারটা আমার পেছনে আসছিল তখনও। আমি গাড়ির দরজা খুলে লক করে ফেলি। লুকিং গ্লাসে দেখি যে পার্কিং লটের বাইরে গাছের পেছনে সবুজ রঙের কিছু জ্বলন্ত চোখ। আমি ট্রমায় ছিলাম, দৌড়ের সময় কিছুই অনুভব করিনি। এখন গাড়ির ইন্টেরিয়র লাইটটি জ্বালিয়ে দেখি, আমার হাতে ও মুখে গাছের বাকলের ঘর্ষণের ফলে কেটে যাওয়া দাগ আর রক্ত। আমি দেরি না করে তখনই সেখান থেকে বেরিয়ে পড়ি। মনে হচ্ছিল কেউ কেউ পেছনে আসছে আমার। তাকাইনি। এখনো আমার বোন বা উঁচু পাইন গাছ দেখলে শরীরে কাঁপন লাগে। এইভাবে খালা ঘটনাটির ইতি টানেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ঘটনাটি শোনার জন্য। এটি আমাদের পাঠিয়েছেন জাওয়াদ তাজওয়ার। আপনাকে ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি পরবর্তীতেও আপনার ঘটনা আমরা পাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা এবার চলে যাব একটা অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি শেয়ার করেছেন আসলাম নানা। আসলাম নানা ঘটনাটি যেভাবে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। বড় শাহ সাহেবের প্রাচীন বাড়ি, সাধারণ মনে হলেও এই বিশাল বাড়ির সীমানার ভেতর পা রাখলেই মনে হতো যেন বাইরের পৃথিবীর সাথে কোনো সম্পর্কই নেই। এর ভেতরেই লুকিয়ে ছিল ছোটখাটো এক গ্রামের সমান বসতি। বাড়িটির গঠন প্রণালী ছিল চমৎকার এবং এর ভেতরে 2-3টি আলাদা বড় বড় ব্লক ছিল। বড়শাহ সাহেব অত্যন্ত পরহেজগার এবং নিরিবিলি থাকতে পছন্দ করা একজন মানুষ ছিলেন। তবে এই সুবিশাল বাড়ির একটি নির্দিষ্ট অংশ ছিল সাধারণ মানুষের আনাগোনার একেবারে বাইরে, যেখানে রাজত্ব করত শতবর্ষী পুরনো সব বিশাল আকৃতির গাছপালা আর ঘন দুর্ভেদ্য ঝোপঝাড়। ভর দুপুরে খাঁ খাঁ রোদের সময়ও এই বাড়ির অংশটিতে গা ছমছমে অন্ধকার বিরাজ করত। বাতাস যেন সেখানে ভারী হয়ে যেত। ওই ঘন গাছপালায় ঘেরা অন্ধকার অংশটিতে বেশ কয়েকটি বড় বড় পুরনো ঘর এবং লম্বা বারান্দা ছিল। বড় সাহেব সাহেবের বদৌলতে দূর দূরান্ত থেকে আসা মুসাফিররা সেখানে আশ্রয় পেতেন। এছাড়াও আশেপাশের গ্রামের সাধারণ মানুষ তাদের মেয়েদের এই বাড়িতে পাঠাতেন কোরআন তিলাওয়াত ও ইসলামী শিক্ষা গ্রহণের জন্য। আর এর পাশাপাশি মেয়েরা বাড়ির দৈনন্দিন কাজে সাহায্য করত। বিনিময়ে তাদের থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নিতেন বড় সাহেব। এই মেয়েদের থাকার জন্য গাছতলা একটি নির্দিষ্ট অংশের চার পাঁচটি বড় বড় ঘর বরাদ্দ ছিল। সারাদিনের কর্মব্যস্ততা ও পড়াশোনার শেষে রাতের বেলা যখন মেয়েরা ওই ঘরটিতে ঘুমাতে যেত, তখন প্রতিটি ঘর থেকে তিন থেকে চারজন করে একসাথে থাকা শুরু করত। মাঝে মধ্যে তাদের মেয়েরাও এসে মেয়েদের সাথে রাত কাটাতেন, কিন্তু বাড়ির ওই অংশের আসল রূপটা প্রকাশ পেত রাতের নিস্তব্ধতায়। চারদিক যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ওই ঘরগুলোর ভেতরে শুরু হতো এক অজানা মনস্তাত্ত্বিক আতঙ্ক। মেয়েরা প্রায়ই বাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলাদের কাছে এসে অদ্ভুত এবং ভীতিকর সব অভিযোগ করত। তারা জানাত, গভীর রাতে যখন চারদিকে একেবারে শুনশান হয়ে যায়, তখন স্পষ্ট শোনা যায় ঘরের বাইরে লম্বা বারান্দায় কেউ একজন অত্যন্ত ভারী পায়ে হেঁটে যাচ্ছে। কেমন যেন থপ থপ শব্দ হতো। সেই পদশব্দ এতটাই স্পষ্ট আর ভারী হতো, মনে হতো কোনো বিশাল আকৃতির অস্তিত্ব বারান্দার মেঝেতে নিজের ভার আছড়ে ফেলছে। শুধু পদশব্দই নয়, মাঝে মধ্যে রাতে নিস্তব্ধতা চিরে ভেসে আসত কোন এক অজানা মহিলার ফিসফিস করে কথা বলার আওয়াজ। ভয়ে জমে যাওয়া মেয়েরা যখন সাহস সঞ্চয় করে বিছানা ছেড়ে জানালা ছিটকিনি সামান্য ফাঁক করে বাইরে উঁকি দিত, তখন তাদের চোখের সামনে কেবল জনবানহীন ফাঁকা উঠান আর পুরনো গাছগুলোর কালো ছায়াই ভেসে উঠত। বাইরে কেউ নেই, কিচ্ছু নেই, কিন্তু জানালা থেকে সরে এসে বিছানায় বসার পরপরই আবার শুরু হতো সেই রহস্যময় ভারী পায়ের শব্দ এবং অস্পষ্ট ফিসফিসানি। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো তখন যখন গভীর রাতে কারো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হতো। বাথরুমগুলো মেয়েদের থাকার ঘর থেকে বেশ কিছুটা দূরে ওই ঘন গাছপালার একেবারে ভেতর দিকে তৈরি করা ছিল। রাতের সেই গুটগুটে অন্ধকারে একা রুমে যাওয়ার সাহস কারো ছিল না। দুই তিনজন মিলে একে অপরের হাত শক্ত করে চেপে ধরে বুকের ধুকধুকানি নিয়ে বাথরুমের দিকে পা বাড়াত। মেয়েরা জানাত, বাথরুমের দিকে যাওয়ার ওই সরু মাটির পথটুকু পার হওয়ার সময় তাদের প্রায় মনে হতো ওই পুরনো গাছগুলোর মোটা গড়ি ফাঁকে ফাঁকে নিকশ কালোর মতো কোন একটা অবয়ব যেন অসম্ভব দ্রুতগতিতে চলাফেরা করছে। অবয়বটি এতটাই দ্রুত ছিল যে মেয়েরা যখনই থমকে দাঁড়িয়ে সেদিকে স্থির দৃষ্টি দিয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করত যে জিনিসটা আসলে কি, তখনই চোখের পলকে সেটা অন্ধকারের ভেতরে হাওয়ায় মিলিয়ে যেত। কিন্তু সেই রহস্যময় মহিলার একজনা গুনগুন করার শব্দ তাদের কানের কাছে বাজতেই থাকত, যেন কেউ ঠিক তাদের ঘাড়ের পেছনে দাঁড়িয়ে অদ্ভুত কোন সুরে গান গাইছে। পরিবারের বয়স্ক মহিলারা এসব শুনে মেয়েদের কঠোরভাবে নিষেধ করেছিলেন। তারা বলতেন, রাতের বেলা ওইসব আওয়াজের দিকে একদম কান দেবে না, বাইরে তাকানো তো প্রশ্নই ওঠে না। কিন্তু মানুষের মন বড়ই কৌতূহলী, সেই কৌতূহল এবং ভয়ের অমোঘ আকর্ষণে মেয়েরা বেশি করে ওই আওয়াজগুলোই শোনার চেষ্টা করত। রাতে যখন সেই অদৃশ্য নারী মূর্তিটি অদ্ভুত মায়াবী এবং হিমশীতল সুরে তাদের নাম ধরে ডাকত, তখন কোনো কোনো মেয়েরা মোহগ্রস্তের মতো জানালা ছিটকিনি খুলে বাইরের দিকে উঁকি দিত। আর যারা এই কাজটি করত, পরদিন সকালেই তাদের শরীরে নেমে আসত ভয়ঙ্কর পরিণতি। মারাত্মক জ্বরে তাদের শরীর আগুনের মতো পুড়ে যেত। জ্বরের ঘরে তারা ভয়ের প্রলাপ বকতে শুরু করত। এরপর পরিবারের বড় হুজুররা ডেকে এনে তাদের শরীরে কোরআনের আয়াত পড়ে ফু দেওয়া হতো এবং পানি পড়া খাওয়ানোর পর ধীরে ধীরে তারা সুস্থ হয়ে উঠত। এভাবে এক চাপা আতঙ্ক আর মনস্তাত্ত্বিক চাপের মধ্য দিয়ে দিন কাটছিল। কিন্তু এই ভয়ের চূড়ান্ত রূপটি তাদের সামনে এসে দাঁড়ালো বর্ষাকালের এক ভয়ঙ্কর রাতে। সন্ধ্যার পর থেকে আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করেছিল। রাত বাড়ার সাথে সাথে শুরু হল প্রলয়ঙ্কারী কালবৈশাখী ঝড় এবং মুষলধারে বৃষ্টি। আকাশে মুড়মুড় করে বিদ্যুৎ চমকাচ্ছিল আর কানে তালা লাগিয়ে দেওয়ার মতো বজ্রপাতের শব্দে পুরো বাড়ি কেঁপে উঠছিল। রাতের ঠিক শেষ প্রহর, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। সেদিন বেশ কিছু অল্প বয়সী মেয়ে ওই গাছপালার কাছে ঘরগুলোতে ঘুমাচ্ছিল। বাইরের যখন প্রবল ঝড়ের বেগ এবং বৃষ্টির তাণ্ডব চলছে, ঠিক তখন ঘরের ভেতরে মেয়ের এক অদ্ভুত এবং লোমহর্ষক শব্দ শুনতে পেল। তারা স্পষ্ট শুনতে পেল ঘরের ঠিক বাইরের উঠোনে কেউ একজন ঝাঁটা দিয়ে ঝাড়ু মোছা করছে, খসখস শব্দ হচ্ছে। বৃষ্টির ওই তুমুল গর্জনের মাঝেও ঝাড়ু দেওয়ার সেই শব্দটা এতটাই তীক্ষ্ণ, স্পষ্ট এবং বিকট ছিল যে মেয়েদের শিরদাঁড়া দিয়ে ভয় স্রোত নেমে গেল। সেই সাথে শোনা যাচ্ছিল সেই পরিচিত অদ্ভুত সুরে গুনগুন করার আওয়াজ। প্রবল ঝড়ের রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে কেউ উঠান ঝাড়ু দিচ্ছে, এই অবাস্তব চিন্তায় মেয়েদের গায়ে রক্ত হিম হয়ে গেল। ঝাড়ু দেওয়ার শব্দটা ক্রমশ জোরালো হতে লাগলো। অবশেষে দুই তিনজন সাহসী মেয়ে নিজেদের কৌতূহল এবং ভয়কে আটকে রাখতে না পেরে তারা বিছানা থেকে উঠে সন্তর্পণে দরজার কাছে গেল এবং সামান্য একটু দরজা ফাঁক করে বাইরে যা দেখল তা তাদের সারা জীবনের জন্য মানসিকভাবে অসুস্থ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তারা দেখল সেই ভয়াবহ ঝড় এবং তুমুল বৃষ্টির মধ্যে উঠানের ঠিক মাঝখানে এক অচেনা মহিলা উবু হয়ে বসে আপন মনে মাটি ঝাড়ু দিচ্ছে। আশ্চর্যের বিষয় হল বৃষ্টির মোটা ফোঁটা তার শরীরে আছড়ে পড়লেও সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। বিদ্যুতের আলোতে মেয়েরা দেখল ওই মহিলার গায়ের পোশাকের রং মুহূর্তের মধ্যে একবার নিকশ কালো, আবার পরক্ষণে ধবধবে সাদা হয়ে যাচ্ছে। তার মাথার চুলগুলো ছিল অস্বাভাবিক রকমের লম্বা, যা বৃষ্টির পানিতে ভিজে কাদামাখা মাটিতে লেপটেছিল, আর সেই কাদাই ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করছিল। মেয়েরা ভয় কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে জিজ্ঞেসা করল, কে তুমি, এত রাতে এখানে কি করছো? কথাটা শেষ হওয়ার আগে মহিলাটি হঠাৎ করে তার ঘাড় অস্বাভাবিকভাবে ঘুরিয়ে মেয়েদের দিকে তাকালো। বিদ্যুতের আরেক ঝলকানিতে মেয়েরা দেখল ওই মহিলার মুখমণ্ডল কয়লার চেয়েও কুচকুচে কালো, তার চোখের মণি নেই, চোখের গর্তে দুটো আগুনের মতো লাল আলো ঠিকরে বের হচ্ছে। সেই বিভৎস এবং অমানবিক চেহারা দেখে মেয়েরা নিজেদের সামলাতে পারল না, তারা প্রচণ্ড জোরে বুক ফাটিয়ে চিৎকার করতে লাগলো। তাদের সেই আর্তনাদে বাড়ির ওই অংশের ঘর, অন্যান্য ঘরগুলো কেমন যেন বিতাড়িত হয়ে উঠল। সবাই ভয়ে কান্নাকাটি শুরু করে দিল। চারদিক থেকে শুধু বাঁচাও বাঁচাও চিৎকার ভেসে আসলো। যে মেয়েটি দরজার ফাঁক দিয়ে লাল চোখের দৃষ্টি শিকার হয়েছিল সে ভয়ে সেখানে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল, আর ওইদিকে সেই ভয়ঙ্কর সত্তাটি আপন মনে অদ্ভুত সুরে খিলখিল করে হাসতে হাসতে পুরো উঠোন জুড়ে দ্রুত গতিতে ঝাড়ু দিয়ে যাচ্ছিল। তার সেই অট্টহাসি ঝড়ের শব্দকেও ছাপিয়ে যাচ্ছিল। এই ঘটনার পর ওই ঘরগুলোর পরিস্থিতি এমন চরম পর্যায়ে পৌঁছালো যে রাতেই সব মেয়েকে সেখান থেকে বের করে নিয়ে আসতে হলো। কোনো মেয়েই আর সেখানে এক মুহূর্তের জন্য থাকতে রাজি হলো না। বড় শাহ সাহেব তখন বাধ্য হয়ে ওইসব মেয়েকে মূল বাড়ির অংশে এনে রাখলেন। সেখানে দুটি বড় বড় ঘর ছেড়ে দিলেন তিনি। ওই গাছতলার ঘরগুলো পুরোপুরি খালি করে দেওয়া হলো, কিন্তু এতে সমস্যার সমাধান হলো না, বরং পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নিল। এই ঘরগুলো খালি হওয়ার পর থেকে সেই অশুভ সত্তাটি যেন আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। সে এবার সেই খালি ঘরগুলোতে তাণ্ডব শুরু করল। রাতের বেলা বিকট শব্দে খালি ঘরের দরজাগুলোতে কেউ যেন প্রচণ্ড জোরে লাথি মারছে বলে মনে হতো। ঘরের ভেতরে থাকা ভারী কাঠের খাটগুলো শূন্য তুলে আছাড় মেরে ফেলার শব্দ হতো। সে যেন তার শিকার তাড়াহুড়ো করে খুঁজে বেড়াচ্ছে এবং চরম আক্রোশে ফেটে পড়ছে, কেননা তাদেরকে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। বাড়ির সবাইকে চরম ভয় দেখানোর সিদ্ধান্ত নিল সে। খালি ঘরগুলো যখন অশুভ এই সত্তার ভয়ঙ্কর তাণ্ডব চলছিল, তখন বাড়ির সবাই এক চাপা আতঙ্কে দিন পার করছিল। শাহ সাহেব তখন একেবারে টপ বগে তরুণ, সবেমাত্র তিনি তার বাবা অর্থাৎ বাড়ির বড় শাহ সাহেবের সাথে বসে আধ্যাত্মিক লাইনে কাজকর্ম, জিনের চিকিৎসা এবং রুহানিয়াত নিয়ে পড়ালেখা শুরু করেছেন। বাড়ির ওই অন্ধকার অংশের গাছে যে সত্যি কোনো অশুভ শক্তির আগমন রয়েছে বা আনাগোনা রয়েছে তা ততদিনে সবার কাছেই স্পষ্ট। তবে পরিবারের বয়োজ্যেষ্ঠরা অভয় দিয়ে বললেন, এই জিনিসটি সরাসরি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মাঝে মধ্যে এই ধরনের জিনেরা নিজেদের অস্তিত্ব জাহির করার জন্যই এমন তাণ্ডব চালায়। আমরা তো কখনো কারো কোনো ক্ষতি করিনি। খুব শীঘ্রই বোঝা যাবে সে আসলে কে এবং কেনই বা আমাদের মেয়েদের ভয় দেখাচ্ছে। এই উত্তর শাহ সাহেব খুব দ্রুতই পেয়ে গেলেন। সেদিন রাতে বাড়িতে বেশ কয়েকজন দুঃসম্পর্কের মেহমান এসেছিলেন। তাদের সাথে গল্পগুজব করে বিদায় জানাতে রাত প্রায় পৌনে দুইটা বেজে গেল। চারদিক একেবারে শুনশান, নীরব, কোথাও কোনো জনমানব নেই। মেহমানদের বিদায় দিয়ে শাহ সাহেব একা নিজের ঘরের দিকে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তার মনে হল, ঠিক পেছনের দিক থেকে কেউ একজন অত্যন্ত মোলায়েম আর মিষ্টি সুরে তার নাম ধরে ডাকল। ডাক শুনে শাহ সাহেবের কান খাড়া হয়ে গেল, তিনি থমকে দাঁড়ালেন। ঠিক তখনই দ্বিতীয়বারের মতো আবার তার নাম ধরে সেই একই ডাক ভেসে এলো। তিনি স্পষ্ট বুঝতে পারলেন আওয়াজটি আসছে সেই ঘন গাছপালার দিক থেকে যেখানে ওই ভয়ঙ্কর জিনিসটার বসবাস। শাহ সাহেবের মনে তখন বিন্দুমাত্র ভয় কাজ করছিল না, বরং এক ধরনের জেদ চেপে বসল। তিনি ভাবলেন বাড়ির ওই অংশে যে অশুভ জিনিসটা ঘুরে বেড়ায় আজ রাতেই তার একটা হেস্তনেস্ত করে ছাড়বেন। তিনি জোরে ডাক দিয়ে বললেন, কে ওখানে? এত রাতে আমাকে কেন ডাকছ? কি সমস্যা? সেই সময় শাহ সাহেবের সাথে দুজন সেবক বা খাদেম সাথী ছিলেন। তারা সারা রাত তার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে বারান্দার খাটে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। তিনি তাদের না জাগিয়ে একাই সাহসের সাথে আওয়াজের উৎস লক্ষ্য করে সামনের দিকে এগোতে লাগলেন। খালি ঘরগুলো লম্বা বারান্দা পার হয়ে ওই বিশাল গাছটির কাছাকাছি পৌঁছাতেই আবছা অন্ধকারে তার চোখ আটকে গেল। তিনি দেখলেন গাছের মোটা গড়ির ঠিক গোড়ার কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটির মাথা থেকে পা পর্যন্ত নিকশ কালো কাপড়ে ঢাকা, আর তার মুখের উপর টানা রয়েছে একটি কালো ঘোমটা। শাহ সাহেবকে দেখে সে অত্যন্ত কর্কশ এবং হাড়হিম করা সুরে খিলখিল করে হাসতে শুরু করল। শাহ সাহেব আরো দুই কদম সামনে এগোতেই তার মস্তিষ্কে বিপদ সংকেত বেজে উঠল। তার মনে পড়ে গেল এই গাছটি তো ওই পিশাচিনীর আস্তানা। তিনি তৎক্ষণাৎ দুই পা পিছিয়ে গিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কে তুমি? তুমি মানুষ না, অন্য কোন মাকলুক। তুমি কি জিন? কেন তুমি এই বাড়ির নিরীহ মেয়েদের ভয় দেখাচ্ছ? কথাটা শুনে সে একইভাবে বিভৎস হাসি হাসতে লাগল। তার মুখ তখনও ঘোমটায় ঢাকা। হঠাৎ হাসি থামিয়ে অদ্ভুত এক ফ্যাসফেসে এবং ভারী গলায় সে বলল, আমি তো আপনার মুরিদ। আমি অনেকদিন ধরে আপনার জন্যই এই গাছের নিচে অপেক্ষা করছিলাম, আজ অবশেষে আপনার দেখা পেলাম। এই কথা শোনা মাত্রই শাহ সাহেবের বুঝতে বাকি রইল না তিনি কোন সাধারণ জিনের পাল্লায় পড়েননি। এটি অত্যন্ত থড়িবাজ এবং ক্ষতিকারক একটি শয়তানি পিশাচিনী। কাল বিলম্ব না করে তিনি সাথে সাথে সেখান থেকে উল্টো ঘুরে হাঁটা শুরু করলেন। কিন্তু কয়েক পা এগোতেই স্পষ্ট শুনতে পেলেন পেছনের মাটিতে অত্যন্ত ভারী পায়ের আওয়াজ পড়ছে। জিনিসটা তার পেছন পেছন আসছে। অবস্থা বেগতিক দেখে শাহ সাহেব অত্যন্ত উচ্চস্বরে দরুদ শরীফ এবং আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলেন। তিনি পেছনে না ঘুরেই রাগীস্বরে চিৎকার করে বললেন, খবরদার, এক পাও আর এগোবে না, আমার পেছু পেছে আসবে না। যদি আসো তবে আল্লাহর কালামের সাহায্যে আমি তোমাকে চিরকালের জন্য বোতলে বন্দি করে ফেলব। তার এই কথা শোনার সাথে সাথে পেছনে সেই সত্তাটি এমন এক বিকট এবং বুক কাঁপানো চিৎকার দিল যে মনে হল যে গাছের পাতাগুলোও ভয় কাঁপছে। এরপর প্রবল বেগে ছুটে গিয়ে সে আবার সেই বড় গাছের নিশ্চিদ্র অন্ধকারে মিলিয়ে গেল। শাহ সাহেব দ্রুত নিজের ঘরে ফিরে এলেন। জীবনে প্রথমবারের মতো কোন ভয়ঙ্কর জিনের এত কাছাকাছি গিয়ে তিনি মানসিকভাবে বেশ বড় ধাক্কা খেয়েছিলেন। এই ঘটনার পরপরই তিনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তার শরীরে প্রচন্ড জ্বর চলে এলো। সকালের দিকে শরীর একটু ভালো থাকলে যেই না মাগরিবের আজান দিত এবং চারদিকে সন্ধ্যা নামত, অমনি তার শরীরে তীব্র জ্বর দেখা দিত, যেন তার শরীর পুড়ে যাচ্ছে। ছেলের এই অদ্ভুত অবস্থা থেকে বড় শাসায় বুঝতে পারলেন ওই পিশাচিনী জিনের অশুভ নজর তার ছেলের উপর পড়েছে। বড় শাসায় সিদ্ধান্ত নিলেন এই জিনিসটিকে আর মুক্তভাবে ঘুরতে বেড়াতে যাওয়া যাবে না। সম্পূর্ণ অজু অবস্থায় তিনি সেই রাতেই বাড়ির ওই বটগাছটার কাছে গেলেন। সেখানে দাঁড়িয়ে তিনি সুরা জিন, সুরা বাকরার বিশেষ কিছু আয়াত তিলাওয়াত করে দীর্ঘক্ষণ রুহানিয়াত চর্চা করলেন। এরপর একটি বিশেষ লোহার পেরেক ওর উপর কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে পেরেকটি বড় গাছের গায়ে সজোরে পুঁতে দিলেন। ওই শক্তিশালী আমলের মাধ্যমে তিনি সেই ভয়ঙ্কর পিশাচিনীকে চিরকালের জন্য ওই গাছের মধ্যে বন্দী করে ফেললেন। তার অদৃশ্য সীমানাও ওই পুরনো ঘরগুলোর আশেপাশে নির্ধারণ করে দেওয়া হল। পরিস্থিতি শান্ত দেখে বড় সাহেবের নির্দেশে সেই ঘরগুলো পরিষ্কার করে সেখানে আবার মেহমানদের থাকার ব্যবস্থা করা হল। তবে সবাইকে কড়াভাবে সতর্ক করে দেওয়া হল, কেউ যেন ভুল করেও রাতের বেলা ওই বড় গাছটির কাছাকাছি না যায়। নতুন মানুষজন সেখানে থাকতে শুরু করলেও আতঙ্ক পুরোপুরি যেন কাটল না। তারা সেখানে থাকত, তারা প্রায় সকালে উঠে অভিযোগ করত রাতের বেলা কেউ যেন তাদের ঘরের দরজায় আস্তে আস্তে টোকা দেয় এবং ফিসফিস করে নাম ধরে ডাকে। পিশাচিনী বন্দী থাকলেও তার স্বভাব অনুযায়ী সে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছিল। এরপর শাহ সাহেব তার বাবা এটি কঠিন আধ্যাত্মিক চিল্লা করার সিদ্ধান্ত নিলেন। টানা 40 রাত একটি পুরনো এবং নির্জন ঘোরস্থানে বসে কোরআন তেলাওয়াত এবং জিকিরের চিল্লা পালন করছিলেন শাহ সাহেব। এই 40 রাতের চিল্লা চলাকালীন সেই পিশাচিনীটি বিভিন্ন ভয়ঙ্কর রূপ ধারণ করে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করত। কখনো সে গলা কাটা লাশের রূপ নিয়ে সামনে আসত, আবার কখনো বিশালাকার কালো কুকুরের রূপ ধরে তেড়ে আসত। কিন্তু গুরুদের নেক নজর এবং আল্লাহর রহমতে তিনি বিন্দুমাত্র ভয় না পেয়ে সফলভাবে চিল্লা সম্পন্ন করলেন। চিল্লা শেষ করার পর অদ্ভুতভাবে এক আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হয়ে শাহ সাহেব সোজা সেই বড় গাছটির কাছে গেলেন। তিনি কোরআনের আয়াত পড়ে একটি নতুন বড় লোহার পেরেক তৈরি করলেন এবং আগের পেরেকটির নিচে সেটি সজোরে পুঁতে দিলেন। জিনটিকে আরো কঠিনভাবে চিরস্থায়ীভাবে বন্দী করলেন তিনি। পেরেকটি পোতার সময় গাছের ওপর থেকে তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে যন্ত্রণায় আর্তনাদ করছে সে এবং ক্ষমা চাইছে। কিন্তু শাহ সাহেব কোনো ভ্রূক্ষেপ করলেন না। তিনি খেয়াল করছিলেন সেদিন প্রথমবার জিনটিকে তিনি যখন দেখেছিলেন তার পাগুলো মাটির সাথে লাগানো ছিল না, সেটি মাটি থেকে শূন্যে ভাসছিল এবং তার পায়ের পাতাগুলো ছিল সম্পূর্ণ উল্টো বা ঘোরানো। কিন্তু আজ সে একটা সাধারণ মানুষের বেশে এসে হাত জোর করে তার কাছে ক্ষমা চাইছে। এই ঘটনার পর অনেকগুলো বছর শান্তিতেই কেটে গেল। ওই বাড়ির ঘরগুলো একেবারে স্থায়ীভাবে তালাবদ্ধ করে দেওয়া হলো। কিন্তু বিপত্তি ঘটল বেশ কয়েক বছর পর। ওই বাড়ির একটু দূরেই মেয়েদের একটি মাদ্রাসা তৈরি করা হয়েছিল। সেখানে অনেক অল্প বয়সী অবিবাহিতা মেয়ে আবাসিক হিসেবে লেখাপড়া করত। একদিন আসরের নামাজের পর দুই তিনজন অল্প বয়সী মেয়ে মিলে সেই বন্দি জিন থাকা গাছটার কাছে গিয়ে বসল। তাদের মধ্যে 15-16 বছরের একটি মেয়ে ঠিক বড় গাছটির মূল কাণ্ডের নিচে বসে খোলা চুলে চিরুনি দিয়ে চুল আশ্রয় দিচ্ছিল। মেয়েটির যখন চুল আঁচড়ানো হচ্ছিল ঠিক তখনই মাগরিবের আজান শুরু হল। আর সেই মুহূর্তে গাছের অনেক উঁচু ডাল থেকে টপ টপ করে কয়েক ফোঁটা তরল পদার্থ তার মাথার ঠিক মাঝখানে এসে পড়ল। প্রথমে সে ভেবেছিল হয়তো শিশির পড়ছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার মনে হল তার মাথার তালুতে কেউ ফুটন্ত অ্যাসিড ঢেলে দিয়েছে। মেয়েটি তীব্র যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল এবং ছটফট করতে লাগল। সে বলতে লাগলো, আমার মাথা পুড়ে যাচ্ছে, আমার মাথায় আগুন লেগেছে। তার সাথে থাকা অন্য মেয়েরা দ্রুত তার মাথার চুল সরিয়ে দেখল, কিন্তু সেখানে পানি বা অ্যাসিড জাতীয় কিছুই ছিল না, এমনকি মাথার তালুতে কোনো পোড়া দাগও ছিল না। মেয়েটির চিৎকারে বাড়ির মহিলারা দৌড়ে এসে তাকে ঘরে নিয়ে গেলেন। খবর দেওয়া হলো শাহ সাহেবের পরিবারের বড় পীর সাহেবকে। বড় পীর সাহেব এসে মেয়েটির মাথায় হাত দিয়ে কোরআনের আয়াত পড়ে ফু দিতেই এক অবাস্তব এবং লোমহর্ষক ঘটনা ঘটল। মেয়েটির লম্বা এবং রেশমি চুলগুলো চোখের পলকে ঝট পাকিয়ে এমন শক্ত হয়ে গেল যেন মাথার উপর একগাদা কাটাযুক্ত তার পেঁচিয়ে রাখা হয়েছে। চুলের প্রতিটি গোছায় শক্ত শক্ত গিট পড়ে গিয়েছিল, যা খোলা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। মেয়েটির চুলের এই ভয়ঙ্কর অবস্থা দেখে বড় সাহেব সবাইকে ধমক দিয়ে বললেন, আমি কি নিষেধ করিনি ওই গাছের নিচে কাউকে যেতে? ওই গাছে এক ভয়ঙ্কর পিশাচিনীকে পেরেকের সাহায্যে বন্দি করে রাখা হয়েছে, আর এই অবিবাহিতা অল্প বয়সী মেয়েটি ঠিক মাগরিবের সময় খোলা চুলে সেখানে গিয়েছে। এই ধরনের পিশাচিনী বা ডাকিনী জিনেরা সাধারণত অবিবাহিতা তরুণীদেরই নিজেদের প্রধান লক্ষ্য বানায়। যেহেতু সে ওই চিনের সীমানার ভেতরে প্রবেশ করেছিল, তাই জিনটি তার উপর আসর করেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বাধ্য হয়ে ওই মেয়েটির মাথার সব চুল একেবারে গোড়া থেকে কামিয়ে ফেলতে হয়েছিল। চুল কাটার সময় সে তীব্র যন্ত্রণায় ছটফট করছিল। এরপর শুরু হল তার দীর্ঘ আধ্যাত্মিক চিকিৎসা। প্রতিদিন তাকে পানি পড়া খাওয়ানো হতো, তাবিজ দেওয়া হয়েছিল এবং নিয়মিত রোকাইয়া করা হতো, কিন্তু তা সত্ত্বেও মেয়েটি রাতে ঘুমাতে পারত না। সে স্বপ্নে দেখত ওই কালো কাপড় পরা মহিলাটি তাকে হাত ছানিতে ডাকছে আর বলছে, তুই আমার গাছের নিচে আয়। যেহেতু পিশাচিনীটি গাছের ভেতরে বন্দী ছিল, তাই সে সশরীরে মেয়েটির সামনে আসতে পারত না, কিন্তু স্বপ্নের মাধ্যমে সে মেয়েটির মানসিক ভারসাম্য প্রায় নষ্ট করে দিয়েছিল। মাঝে মধ্যে মেয়েটি একা বসে খিলখিল করে হাসত, আবার পরক্ষণে অজরে কেঁদে উঠত। নিজের মনে অজানা কোনো ভাষায় সে অনর্গল কথা বলতে থাকত। রাতের বেলা হঠাৎ ঘুম থেকে ধরফর করে উঠে ঘরের একেবারে অন্ধকার কোণে গিয়ে হাঁটুতে মাথা গুঁজে বসে ফিসফিস করে কাদের সাথে যেন কথা বলত। ফজরের আজান শুরু হতে সে আবার হামাগুড়ি দিয়ে বিছানায় এসে ঘুমিয়ে পড়ত। মেয়েটির এই ভয়ঙ্কর অবস্থা দেখে তার বাবা মা তাকে তাদের গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন, কিন্তু বড় শাহ সাহেব তাদের কঠোরভাবে নিষেধ করে বলেছিলেন, এখন যদি আপনারা এই অর্ধ সুস্থ অবস্থায় মেয়েটিকে নিয়ে যান, তবে সীমানার বাইরে পা রাখা মাত্রই ওই পিশাচিনীর বংশের অন্য কোন জিন মেয়েটিকে আক্রমণ করে জানে মেরে ফেলবে। যতক্ষণ না তার শরীর থেকে সম্পূর্ণ আচর কেটে যাচ্ছে, সেই বাড়ির ছেড়ে কোথাও যেতে পারবে না। প্রায় ৬ ৭ মাস টানা কোরআনি চিকিৎসার পর মেয়েটি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। পুরোপুরি সুস্থ হওয়ার পর সে নিয়মিত নামাজ পড়ত এবং কোরআন তিলাওয়াত করত। আশ্চর্যের বিষয় হল, অসুস্থ থাকার সময়কাল সে কোনো অদ্ভুত আচরণের কথাই মনে করতে পারত না। অশুভ জিনেরা যখন কোনো মানুষের উপর ভর করে, তখন তারা মানুষটিকে ভেতর থেকে এভাবেই শেষ করে দেয়। শাহ সাহেবের বাড়ির এই ঘটনা শেষ হওয়ার পর আসলাম নানা আরেকটি লোমহর্ষক ঘটনা শোনালেন। সেদিনই দূরের একটি গ্রাম থেকে কয়েকজন লোক অত্যন্ত বিপর্যস্ত এবং আশঙ্কিত অবস্থায় শাহ সাহেবের দরবারে এসে উপস্থিত হন। তারা শাহ সাহেবকে জানালেন, আগামী পাঁচ দিন পর তাদের একমাত্র ছেলের বিয়ে, কিন্তু যেদিন থেকে বিয়ের তারিখ পাকা করা হয়েছে সেদিন থেকেই তাদের বাড়িতে এক ভয়ঙ্কর উপদ্রব শুরু হয়েছে। প্রতিদিন গভীর রাতে বাড়ির বিশাল উঠোনে মনে হয় যেন কোন একটি বড় বিড়াল মানুষের গলায় ডুকরে ডুকরে কাঁদছে। আবার কখনো মনে হয় কোনো অল্প বয়সী মহিলা বুক ফাটিয়ে যেন আর্তনাদ করছে। বাড়ির উঠোনের একপাশে অনেকগুলো জুঁই এবং চামেলি ফুলের গাছ ছিল। তারা স্পষ্ট দেখেছেন রাতের বেলা ওই উঠোনের পাতা একটি পুরনো দড়ির খাটের উপর এক অচেনা মহিলা বসে দোল খাচ্ছে। মহিলাটি কখনো গুনগুন করে গান গায়, আবার ফুপিয়ে কাঁদে, আবার কখনো চামেলি ফুল ছিঁড়ে নিজের চুলে খোপায় গোজে। লোকগুলো কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমাদের এক তরুণী মেয়ে এবং ভয়ঙ্কর জিনিসটিকে নিজের চোখে দেখেছে। গত পরশুরাতে আনুমানিক আড়াইটার দিকে বাথরুম থেকে ফেরার সময় সে দেখল উঠোনের ঠিক মাঝখানে ওই খাটের উপর এক মহিলা বসে নিজের লম্বা চুলে চামেলি ফুলের মালা জড়াচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে আমাদের মেয়ে চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর থেকে তার প্রচন্ড জ্বর, সে শুধু প্রলাপ বকছে আর বলছে ওই মহিলা তাকে শাসিয়েছে। যদি এই বাড়িতে বিয়ের কোনো আয়োজন করা হয়, তবে সে সবাইকে একে একে মেরে ফেলবে। শাহ সাহেব গম্ভীর হয়ে বললেন, চামেলি এবং জুঁই ফুলের তীব্র সুবাসের প্রতি এক বিশেষ প্রজাতির ভয়ঙ্কর জিনের চরম আসক্তি থাকে। এরা অত্যন্ত জেদি এবং রাগী প্রকৃতির হয়। তিনি তৎক্ষণাৎ কোরআনের আয়াত লিখে একটি বিশেষ সুরক্ষা কবচ তৈরি করে দিলেন, কিন্তু মাত্র দুদিন পর লোকগুলো আরো বেশি আতঙ্কিত হয়ে ফিরে এলেন। তারা জানালেন, তাবিজ পরানোর পর মেয়ের খিঁচুনি বন্ধ হলেও সে এখনো জিনিসটিকে দেখতে পাচ্ছে। জিনিসটি রাতের বেলা বাড়ির বন্ধ ঘরের দরজাগুলোতে বিকট শব্দে পাহাড়ে লাল পাথর ছুঁড়ে মারছে। নিরুপায় হয়ে তারা ছেলের বিয়ের তারিখ দুই মাস পিছিয়ে দিয়েছেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে শাহ সাহেব এবং কয়েকজন খাদেম মিলে তখনই সেই গ্রামের ঠিকানায় রওনা হলেন। সেখানে পৌঁছে শাহ সাহেব দেখতে পেলেন সত্যি বাড়ির উঠোনে অনেকগুলো চামেলি ফুলের গাছ এবং তার পাশে সেই কালো রঙের পুরনো দড়ির খাট। বাড়ির মালিক জানালেন, দিনের বেলা খাটটি তালাবদ্ধ করে রাখলেও রাতের বেলা সেটি নিচ থেকেই চামেলি গাছের নিচে এসে হাজির হয়। শাহ সাহেব ঘরের ভেতরে গিয়ে অসুস্থ মেয়েটির সামনে বসে সূরা রহমান তিলাওয়াত করতে শুরু করলেন। মেয়েটি তখন জানালো জিনিসটি দূর থেকে তার দিকে চামেলি ফুল ছুঁড়ে মারে এবং পুরো পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দেয়। শাহ সাহেব বুঝতে পারলেন সাধারণ কোনো উপায়ে এর সমাধান হবে না, তিনি সাথে সাথে নির্দেশ দিলেন উঠানের সমস্ত চামেলি এবং জুই ফুলের গাছ শিকড় সমেত উপড়ে ফেলতে হবে। বাড়ির লোকজন ভয়ে ভয়ে সব গাছ কেটে বাড়ির সীমানার বাইরে ফেলে দিল। এবার শুরু হল শাহ সাহেবের আসল আধ্যাত্মিক চিকিৎসা। তিনি পুরো উঠোনে আয়াতুল কুরসি এবং সুরা বাকারার আয়াত পড়ে শক্তিশালী সীমানা তৈরি করে দিলেন। এরপর তিনি জোরে জোরে আজান দিতে শুরু করলেন। আজান শুরু হতেই হঠাৎ করে দুপুরের ঝলমলে আকাশ ঘন কালো মেঘে যেন ছেয়ে গেল। চারদিকে এক অস্বাভাবিক গোমট হাওয়া বইতে শুরু করল। বাড়ির টিনের চালে বিকট সেই লাল শাড়ি পরিহিত মহিলা পাথর নিক্ষেপ করতে শুরু করল। শাহসাহেব বিন্দুমাত্র বিচলিত না হয়ে সুরা সাফাত তিলাওয়াত করতে শুরু করলেন। তিলাওয়াতের এক পর্যায়ে ঘরের ভেতর থেকে সেই অসুস্থ মেয়েটি বিকট চিৎকার করতে করতে উঠোনে ছুটে এলো। তার চোখ কেমন যেন অন্যরকম হয়ে গেছে। জিনটি মেয়েটির শরীরে সরাসরি ভর করে সম্পূর্ণ পুরুষের গলায় এবং অত্যন্ত কর্কশ স্বরে শাহসাহেবকে গালিগালাজ করতে শুরু করল। সে চিৎকার করে বলছিল, তুই এখানে কেন এসেছিস? আমি এদের কাউকে বাঁচতে দেব না। এই বাড়ি আমার। শাহসাহেব অত্যন্ত গম্ভীর এবং রাগীস্বরে বললেন, আল্লাহর হুকুমে তুই এই শরীর ছেড়ে বের হ, নইলে আমি কোরআনের আগুন আয়াতের আগুনে তোকে ভস্ম করে দেব। তিনি খাদেমকে নির্দেশ দিলেন একটি বড় মাটির মটকা এবং আয়াতের শিফা খোদাই করা একটি সীসার ঢাকনা নিয়ে আসতে। শাহসাহেব ক্রমাগত সুরা জিন এবং আয়াতুল কুরসি পড়তে লাগলেন এবং মেয়েটির দিকে নির্দেশ করে ফু দিতে লাগলেন। দীর্ঘ প্রায় 2 ঘন্টার এক ভয়ঙ্কর আধ্যাত্মিক লড়াই চলল। মেয়েটির শরীর শূন্যে ভেসে ওঠার উপক্রম হল। সে মাটি খামচে ধরে আর্তনাদ করতে লাগলো। এক পর্যায়ে জেনের অহংকার চূর্ণ হল। সে মেয়েটির শরীর ছেড়ে বের হতে বাধ্য হল। শাহসাহেব তার আধ্যাত্মিক ক্ষমতা বলে সেই জিনটিকে সরাসরি মাটির মটকার ভেতরে প্রবেশ করাতে বাধ্য করলেন এবং চোখের পলকে সীসার ঢাকনা দিয়ে মটকার মুখটা ভালোভাবে সিলগাড়া করে দিলেন। মেয়েটি সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শাহসাহেব তার খাদেমদের নির্দেশ দিলেন, এই মটকাটি এখান থেকে অন্তত 100 মাইল দূরে কোথাও পরিত্যক্ত গোরস্থানে নিয়ে যাও এবং মাটির 10 হাত গভীরে পুঁতে দিয়ে আসো। এই জিন আর কোনোদিন ফিরে আসতে পারবে না। কিছুক্ষণ পর মেয়েটির মাথায় পানি পড়া দিতে সে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক মানুষের মতো চোখ মেলে তাকাল। তার শরীর থেকে সব জ্বর ক্লান্তি নিমিশেই যেন দূর হয়ে গেল। 15 দিনের মধ্যেই ওই বাড়িতে নিশ্চিন্তে বিয়ের আয়োজন সম্পন্ন হল। ঘটনা শেষ করে আসলাম নানা সবাইকে সতর্ক করে বললেন, মাগরিবের পর জুই চামেলি বা গোলাপ ফুলের বাগানের কাছাকাছি যাওয়া উচিত না। রাতের বেলা মেয়েরা যেন কখনোই চুলে তাজা ফুল লাগিয়ে খোলা ছাদে বা বাইরে ঘোরাফেরা না করে। বাড়ির এক পরিচারিকাও জানিয়েছে, সিঁড়ির কাছে রাখা চামেলি ফুলের টবের কারণে নতুন বউ কালো ছায়া দেখে অসুস্থ হয়ে পড়েছিল। পরে টপটা সরানোর পর সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আজকে মোটামুটি 2টি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ঘটনা দুটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ঘটনা দুটি ভালো লাগে তাহলে আমাদেরকে জানাবেন, আর যদি ভালো না লাগে তাহলেও জানাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটুকু সময় মনোযোগ দিয়ে আমাদের ঘটনাটি শোনার জন্য। আমি ফিরে আসব নতুন কোনো ঘটনা নিয়ে নতুন কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি food.com এর সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম।
এবং ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা পরবর্তী অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং উপভোগ করবেন প্রত্যেকটি মুহূর্ত। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করব সেটি আমাকে বলেছিলেন আসলাম নানা। ঘটনায় যাবার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে ঘটনা শোনার আগে পরিবেশটাকে একটু ঘটনা মুখর করে নেওয়া যাক। আপনারা যারা ঘরে লাইট জ্বালিয়ে বসে আছেন তারা দয়া করে ঘরের চারপাশের লাইটটা বন্ধ করে দিতে পারেন, চারপাশটা ঘুটঘুটে অন্ধকার করে নিতে পারেন, আর যদি খুব অন্ধকার ভয় পান তবে হালকা কোনো আলো জ্বালিয়ে নিতে পারেন। এবার আরাম করে বসে পড়ুন। আসলাম নানার ঘটনা বলার আসরে উনি আমাকে এই ঘটনাটি খুব বিস্তারিত ভাবে বলেছিলেন। ঘটনাটি অনেক বছর আগের, তখন ছিল কনকনে শীতের মৌসুম। শীতকাল মানেই কিন্তু গ্রামের থেকে একটা অন্যরকম পরিবেশ বিরাজ করে। চারদিকে ঘন কুয়াশা, হিমেল বাতাস আর সন্ধ্যার পর থেকেই এক ধরনের অদ্ভুত শুনশান নীরবতা নেমে আসে। সেই সময়ে শাহ সাহেবের কাছে বেশ কিছু মানুষ এসেছিলেন নিজের জীবনের গভীর সংকটের কথা জানাতে। এই এলাকারই অধিবাসী ছিলেন ওনারা। তাদের সাথে একজন বয়োজ্যেষ্ঠ মানুষও ছিলেন যিনি মূলত তার জীবনের এক ভয়ঙ্কর সমস্যার কথা শাহ সাহেবকে জানাতে এসেছিলেন। তারা সবাই মিলে শাহ সাহেবের দরবারে বসলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে নিজেদের সমস্যার কথা বলতে লাগলেন। সেই বয়োজ্যেষ্ঠ মানুষটি শাহ সাহেবকে উদ্দেশ্য করে বললেন, হুজুর, আমরা যে গ্রাম থেকে এসেছি সেটি অত্যন্ত প্রাচীন এবং পুরাতন একটি গ্রাম। আমাদের সেই গ্রামে খুব একটা আধুনিকতা ছোঁয়া লাগেনি। গ্রামের প্রায় প্রতিটি বাড়ি মাটি দিয়ে তৈরি, চারদিকে কাঁচা মাটির গন্ধ আর সাধারণ মানুষের সহজ সরল জীবন যাপন। আমাদের গ্রামের মানুষজন খুবই সাধারণ, অত্যন্ত সাদা সিধে এবং নিজেদের মতো বেশ খুশি এবং শান্তিতে জীবন যাপন করে। আমরা নিজেদের পেশায় কথা বলতে পছন্দ করি। ওই গ্রামে আমার একটি ছোট চায়ের দোকান রয়েছিল বা খাবারের দোকান। আমার এই খাবারের দোকান কিন্তু আজকের নয়, এটি অনেক পুরাতন এবং বহুকাল আগে থেকেই চালিয়ে আসছি। এটাই আমার আয়ের একমাত্র উৎস। আগে শীতের সময় আমার এই দোকানে অনেক কাস্টমার আসত এবং অনেক রাত পর্যন্ত খোলা থাকত, কারণ গ্রামের মানুষজন শীতের রাতে আগুন পোহাতে পোহাতে গরম চা খেতে খুব পছন্দ করে। শীতের তীব্রতা যত বাড়তে থাকে আমার দোকানে মানুষের ভিড়ও বাড়তে থাকে। আর এই চায়ের দোকানটিও ব্যতিক্রম ছিল না, সম্পূর্ণ কাঁচা মাটি দিয়ে তৈরি। সেখানে একটি বড় আকারের মাটির ঘরও ছিল ভেতরে। আমি সেই বড় ঘরটির ভেতরে মানুষের বসার জন্য খুব সুন্দর এবং আরামদায়ক ব্যবস্থা করেছিলাম। আমরা বাহিরে খোলা জায়গাতেও ব্যবস্থা করেছি। প্রথম দিকে আমার এই চায়ের দোকানটি মোটামুটি মূল রাস্তার মোড়ে বা চৌরাস্তায় ছিল, যেখানে গ্রামের বেশিরভাগ মানুষের বসতি ছিল। কিন্তু সেখানে মানে জায়গার মোটামুটি অভাব ছিল, অনেক মানুষ একসাথে এলে বসার জায়গা দিতে পারতাম না। তাই আমি বেশ কিছুদিন আগে সিদ্ধান্ত নেই দোকানটি একটু সরিয়ে নেব। আমি গ্রামের মূল লোকালয় থেকে একটু বেশ দূরে বেশ ফাঁকা এবং নিরিবিলি একটা জায়গায় আমার এই নতুন দোকানটি স্থানান্তর করি। বর্তমানে যেখানে আমার দোকানটি অবস্থিত তার চারপাশে বেশ পুরাতন গাছপালা রয়েছে, জায়গাটি বেশ এলোমেলো। আমি দোকানের বাহিরে অনেক চেয়ার বিছিয়ে রাখি যেন মানুষজন এসে শান্তিতে বসে চা খেতে পারে। অনেক রাত পর্যন্ত গ্রামের মানুষজন এখানে আসে, বিশেষ করে শীতের রাতে ওনারা আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে গল্প গুজব করে আর চা খায়। এমনকি মাঝে মাঝে রাত ১২টা বেজে গেলেও আমার এই দোকান খোলাই থাকে এবং মানুষের অবাধ আনাগোনা থাকে। এতটুকু বলে উনি দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় ১৫ বা ২০ দিন আগের একটি ঘটনা আমি আপনাকে বলি হুজুর। সেই রাতে প্রচন্ড ঠান্ডা পড়েছিল, চারদিক কনকনে শীত বাতাস, মনে হচ্ছিল যেন হাড় জমে যাবে। আমি আমার প্রতিদিনের অভ্যেস মতো চুলার উপর চায়ের হাঁড়ি চাপিয়ে চা বানাচ্ছিলাম। গ্রামের লোকজন তাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমার দোকানে এসেছিল চা খাওয়ার জন্য। তারা বাহিরে খোলা জায়গায় চেয়ার পেতে বসে পড়ে, নিজেদের মধ্যে আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে গল্প করছিল। আমি তাদের সবাইকে আমার হাতের বানানো গরম চা পরিবেশন করছিলাম। তারা বেশ আনন্দ ধরেই চা নিল, খাচ্ছিল, নিজেদের মধ্যে অনেকক্ষণ ঠাট্টা হাসি তামাশা আড্ডা দিচ্ছিল। তারপর রাত বেশ গভীর হতে শুরু করলো এবং ধীরে ধীরে সবাই বাড়ির দিকে রওনা দিল। তাদের যাওয়ার পরেই আরো কিছু মানুষ এসেছিল এভাবে চা বানাতে বানাতে মানুষ বিদায় করতে করতে ঘড়িতে প্রায় ১২টা বেজে গেল। আমি চারদিক তাকিয়ে দেখলাম তখন আর নতুন কোনো খদ্দের আসার সম্ভাবনা নেই। আমি ভাবলাম আজ আর দোকান খোলা রেখে লাভ নেই, দোকানটি বন্ধ করে দিই। বাহিরে এতটাই হাড়কাঁপানো ঠান্ডা যে নিজের বাড়িতে ফিরে যেতেও খুব কষ্ট হচ্ছিল। আমি ভাবলাম আমার দোকানের ভেতরে মাটির চুলার আগুনের কারণে বেশ গরম হয়েছে জায়গাটা, আজ রাতে বাড়ি না গিয়ে এখানেই ঘুমিয়ে পড়ি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে ছামা নেই সেই পুরো অংশটির কাজ শেষ করে আমি ভেতরের ঘরের সব দরজা খুব ভালোভাবে বন্ধ করে নিলাম। সবকিছু গুছিয়ে নেওয়ার পর আমি দেখলাম এক কাপের মতো চা তখন হাঁড়িতে বেঁচে আছে। আমি সেই বেঁচে যাওয়া চাটুকু এক কাপে ঢেলে নিলাম। তারপর আমি দোকানের ভেতর একটি জায়গায় আরাম করে বসে সেই গরম চা খেলাম। তখন চারপাশের পরিবেশ এতটাই নিস্তব্ধ আমি বলে বোঝাতে পারব না। দূর দূর পর্যন্ত মানুষের সামান্যতম উপস্থিতি ছিল না। বাইরে তখন প্রচন্ড বেগে বাতাস বইছে শোঁ শোঁ শব্দে, আর সেই সাথে অনেক দূর থেকে ভেসে আসছিল রাতের বেলার গ্রামের কুকুরগুলোর একটানা ডাকার আওয়াজ। আমি আপন মনে চা খাচ্ছিলাম, ঠিক তখনই হঠাৎ আমার মনে হল ধাবার বাহিরে বা দোকানের বাহির বোধ হয় কেউ একজন এসেছে। শব্দটা শুনে আমার পরিষ্কার মনে হচ্ছিল কেউ যেন বাহিরের চেয়ারগুলোকে মাটির উপর খুব ভারী কিছু দিয়ে ঘষে টেনে নিয়ে যাচ্ছে। আমি প্রথমে ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল বা চোখের কোনো বিভ্রম, হয়তো বাতাসের কারণে এমনটা হচ্ছে। কিন্তু শব্দটা যখন বারবার হতে লাগলো আমি আর বসে থাকলাম না। আমি উঠে গিয়ে দরজা খুলে বাইরে উঁকি দিলাম। বাইরে গিয়ে তো আমি অবাক, আমি দেখলাম উঠোনে রাখা দুটি চেয়ার মাটিতে উল্টে পড়ে আছে। আমি ভীষণ অবাক হলাম। আমি নিজের মনে ভাবতে লাগলাম যে এই চেয়ারগুলো কে ফেলে দিল এভাবে, এগুলো তো বেশ ভারী চেয়ার, শুধু বাতাসের ধাক্কায় তো এভাবে পড়া সম্ভব না। তো যাই হোক, আমি আর বেশি কিছু চিন্তা না করে সেদিন দোকান থেকে বাইরে বেরিয়ে এলাম। আমি নিজের হাতে চেয়ারগুলোকে মাটি থেকে তুলে একপাশে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপর আমি আবার দোকানের ভেতরে চলে গিয়ে শক্ত করে কাঠের দরজাটি ভালোভাবে বন্ধ করে দিলাম। ভেতরে এসে আমি দেখলাম চুলার মধ্যে তখনও কিছু কয়লা দাউ দাউ করে চলছে। আমার মনে হলো এই জ্বলন্ত কয়লার আর কোনো দরকার এখন আর নেই, এগুলো থেকে হয়তো বা কোনো বিপদ হতে পারে। তাই আমি এক মুখ পানি নিয়ে সেই জ্বলন্ত কয়লার উপরে ছিটিয়ে দিলাম। জল পড়ার সাথে সাথে ছ্যাপ করে শব্দ হলো এবং কয়লাগুলো সম্পূর্ণ নিভে গেল। দোকানের ভেতরে ওই মাটির ঘরটি তখনও বেশ আরামদায়ক এবং গরম। আমি খুব নিশ্চিন্ত মনে সেখানে বসে আমার চায়ের চুমুক দিচ্ছিলাম। চা খাওয়া শেষ করে আমি আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সারাদিন প্রচন্ড পরিশ্রমের পর নরম বিছানায় পিঠ ঠেকতেই আমার ভীষণ শান্তি লাগছিল। মাটির ঘরের একটা গন্ধ আর ঘরের ভেতরের উষ্ণতা আমার ঘুমের জন্য খুব ভালো ছিল। বিছানায় শোয়ার কিছুক্ষণের মধ্যেই আমার চোখ জুড়ে ঘুম চলে এলো। আমি জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম, তবে হঠাৎ করে এক অদ্ভুত কারণে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথেই আমার নাকে খুব সুন্দর একটা গন্ধ এলো। আমি খুব স্পষ্টভাবে অনুভব করলাম কেউ যেন ঘরের ভেতর একেবারে তাজা এবং গরম চা বানাচ্ছে। চায়ের সেই সুপরিচিত সুবাস সম্পূর্ণ ঘরময় ছড়িয়ে পড়েছে। আমি প্রথমে ভাবলাম সারাদিন চা বানাই বলে হয়তো এগুলি আমার মানসিক বিভ্রম, কিন্তু না, গন্ধটা এতটাই তীব্র এবং বাস্তব ছিল যে আমি আর শুয়ে থাকতে পারলাম না। আমি ধরফর করে বিছানা থেকে উঠে বসে পড়লাম। আমি দেখলাম দোকানের মূল দরজা তখনও শক্তভাবে ভেতর থেকে বন্ধ করা। আমি খুব সাবধানে পা ফেলে চুলাটার কাছে গেলাম যেখানে আমি চা বানাই। সেখানে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। আমি দেখলাম চায়ের যে হাঁড়িটি আমি সকালে ধোয়ার জন্য একপাশে সরিয়ে রেখেছিলাম সেটি ঠিক চুলার ওপরে বসানো। আমি হাত দিয়ে স্পর্শ করে দেখলাম হাঁড়িটি তখনও একবারে প্রচন্ড তাতানো গরম। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ঠিক কতটা সময় গরম ছিল হাঁড়িটা। মনে হচ্ছিল এইমাত্র কেউ এই হাঁড়িতে খুব কড়া করে চা বানিয়েছে। আমার বিস্ময়ের তখনও কোনো সীমা ছিল না। আমি আরো দেখলাম কয়েকটি চায়ের কাপ যেগুলো আমি নিজ হাতে পরিষ্কার করে উপর করে রেখেছিলাম সেগুলো সোজা করে রাখা। আমি নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না, আমি বেশ ভয় পেয়ে গেলাম। আমার মনে প্রশ্ন জাগতে শুরু করলো এই চায়ের কাপগুলো কে ধরল, এরা কেমন অলৌকিক ব্যাপার। আমার ঘরের কাঠের দরজার তো ভেতরে সম্পূর্ণ বন্ধ করা, তাহলে বাইরে থেকে কেউ ভেতরেই বা কিভাবে এলো, আর চুলা চালিয়ে চাই বা কিভাবে বানাবে। ভয়ে আমার সারা শরীর যেন কাঁপুনি উঠল। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি দ্রুত পায়ে আবার আমার বিছানায় ফিরে এলাম এবং কম্বলের নিচে লুকিয়ে পড়লাম। রাত তখন অনেক গভীর, হয়তোবা শেষ প্রহর চলছে। আমি বিছানায় শুয়ে ভয়ে কাঁপছিলাম। ঠিক সেই সময়ে আমি আবার বাইরের দিকে কিছু একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমার মনে হল বাইরে কেউ একজন পায়চারি করছে। কখনো সে চেয়ারগুলোকে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখছে, আবার কখনো সে দোকানের কাঠের দরজার একদম কাছাকাছি এসে দাঁড়াচ্ছে এবং দরজাটাকে বাইরে থেকে সজোরে ধাক্কা দিচ্ছে। আর এই ধাক্কা দেওয়ার জন্য যে শব্দটা হচ্ছে তাতে আমি নিশ্চিত হয়ে গেলাম বাইরে অবশ্যই কেউ আছে। আমি প্রথমে ভাবলাম হয়তো গ্রামে কোনো চোর চুরি করার উদ্দেশ্যে আমার এই মাটির দোকানে এসেছে। আমার এই মাটির দোকানের একটি দেয়ালের দিকে আমি খুব ছোট মাপের কাঠের জানালা বানিয়েছিলাম। ওই জানালাতে এতটাই ছোট ছিল যে ওটা দিয়ে শুধু বাইরে কিছু দেখা যেত। বৃষ্টির দিনে বাইরে থেকে বৃষ্টি হচ্ছে কিনা, আবহাওয়া কেমন সেটা দেখার জন্যই মেইনলি আমি কাজটা করেছিলাম। আমি খুব সাবধানে বিছানা থেকে উঠলাম এবং পা টিপে টিপে দেয়ালের কাছে গেলাম। আমি অত্যন্ত আস্তে ধীরে কাঠের সেই জানালাটা একটু ফাঁকা করলাম। জানালা দিয়ে বাহিরে উঁকি দিতেই আমার চোখে যে দৃশ্যটা পড়ল সেটা দেখে আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল। ভয়ে আমার বুকের হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। আমি জানালা দিয়ে পরিষ্কার দেখতে পেলাম চুলার কাছে আমি যে কয়লাগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ঠিক সেই কয়লার পাশে এক অদ্ভুত দর্শনের এক প্রাণী উপু হয়ে বসে আছে। প্রাণীটির চেহারা এতটাই বিকট ছিল আমি আপনাদের বোঝাতে পারবো না। তার পিঠের দিকে উটের মতো কুচ এবং অনেকখানি ফুলে বাহিরে বেরিয়েছিল। তার হাতগুলো ছিল অস্বাভাবিক রকমের লম্বা, যেন মাটিতে লুটিয়ে পড়ছে, আর তার পা দুটো ছিল বড্ড বেশি দীর্ঘ। প্রাণীটির সারা শরীর ছিল কয়লার মতো কুচকুচে কালো, দেখে মনে হচ্ছিল যেন কালো রঙের কোনো চলন্ত কঙ্কাল। তার হাত পায়ের আঙ্গুলগুলো ছিল ভীষণ লম্বা এবং এপুরে থেপুরো, একেবারে বাঁকা হয়ে যাওয়া। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সে বসে বসে ওই নিভে যাওয়া কয়লাগুলো খাচ্ছিল। আমার বুকের ধুকপুকানি এতটাই বেড়ে গিয়েছিল আমি নিজের হৃৎপিণ্ডের হার্টবিট পর্যন্ত শুনতে পারছিলাম। প্রাণীটি বেশ কিছুক্ষণ ধরে বসে বসে আপন মনে কয়লা খেল। খাওয়া শেষ করে সে উঠে দাঁড়ালো এবং সোজা আমার দোকানের দরজার কাছে এলো। দরজার কাছে এসে সে প্রচন্ড জোরে দরজা ধাক্কা দিল। আমি বলে বোঝাতে পারবো না ওই সময় আমার কেমন লেগেছিল। আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম আর মনে মনে আল্লাহ তাআলার নাম নিচ্ছিলাম। আমি তখন মনে মনে খুব দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিলাম আর যাই হোক না কেন, কোনো দিন রাতের বেলা আমি এই দোকানে আর রাত কাটাবো না। আমার এই দোকানটি মূল লোকালয় থেকে অনেক দূরে অবস্থিত। চারদিকে শুধু গাছপালার ঘন জঙ্গল, রাতে এখানে কোনো মানুষের পদচারণা থাকে না। এই প্রাণীটি আসলো কোথা থেকে আমি তো কোনোভাবেই বুঝতে পারছিলাম না। আমি খুব ভালোভাবে এটা বুঝতে পারছিলাম যে অদ্ভুত জিনিসটি কোনো সাধারণ মানুষ বা পশু হতে পারে না। আমি কখনো কোনো পশুকে কয়লা খেতে দেখিনি। সেই রাতটা আমি কিভাবে কাটিয়েছিলাম জানি না। রাত গভীর হওয়ার সাথে সাথে শুনতে পেলাম সেই ভয়ঙ্কর প্রাণীটি শুধু আমার দোকানের আশেপাশেই নয়, দোকানের চালের উপরে উঠে এসেছে। চালের উপরে ভারী ভারী পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। সকাল হতে তখন অনেক সময় বাকি। আমি তখন বিছানায় শুয়ে প্রতিটি মুহূর্ত গুনছিলাম। অবশেষে যখন ভোরের আলো ফুটল এবং আমি দূর থেকে পাখির কলকাকলি শুনতে পেলাম, তখন আমার মনে একটু সাহস এলো। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম সূর্যের আলো চারদিকে আলোকিত করেছে। আমি দ্রুত আমার দোকানের দরজা খুললাম এবং সোজা নিজের বাড়ির দিকে রওনা দিলাম। আমি বাড়িতে পৌঁছে আমার পরিবারের সবাইকে গিয়ে বললাম আজ রাতে আমার সাথে কি ঘটনা ঘটেছিল। সাধারণত আমি সকালে আমার দোকানটি খুলে দিই, কিন্তু আজ আমার শরীর ভালো না। সারা রাত ভয়ে আমার শরীরের অবস্থা খুবই খারাপ। আমি বাড়িতে গিয়ে আমার স্ত্রী সন্তানদের কাছে এই অদ্ভুত ঘটনার বর্ণনা দিতেই তারাও বেশ চিন্তায় পড়ে গেল। ওনারা ভাবতে শুরু করল এমনটা কিভাবে সম্ভব। আমি তাদের সবাইকে বললাম আমি নিজে আমার চোখে সেই অদ্ভুত প্রাণীটি দেখেছি। এরপর থেকে আমার জীবনযাত্রা বদলে গেল। যেহেতু এই ঘটনার মানে সব সময় রাত ১২টার পরে ঘটেছিল, আমি সিদ্ধান্ত নিলাম এখন থেকে আমি চেষ্টা করব রাত ১২টার আগেই দোকান বন্ধ করতে। আমি আর কোনোভাবেই রাত ১২টার পরে সেই জায়গায় থাকতে রাজি ছিলাম না। আমি রাতে আসা খদ্দেরকে অনুরোধ করতাম আপনারা দয়া করে রাত ১২টার আগেই আমার দোকান থেকে চলে যাবেন। কিন্তু আমাদের গ্রামের বেশ কিছু তরুণ ছেলে ছিল যারা অনেক রাত পর্যন্ত আমার দোকানে বসে গল্পগুজব করত। তারা এক বসে দুই তিন কাপ চা অনায়াসেই খেয়ে ফেলত। আমি তাদের সবাইকে গিয়ে বললাম, বাবা তোমরা অনেক রাত পর্যন্ত এখানে বসো না, আমি এত রাতে ধাবা খোলা রাখতে পারবো না, তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাও। এই কথাগুলো শুনে ছেলেরা বেশ অবাক হয়ে বলল, সাসামিয়া আপনার কি হইলো হঠাৎ করে? আপনি তো আগে সবসময় রাত পর্যন্ত দোকান খুলে রাখতেন, এমন কি ঘটলো আপনি আমাদের তাড়াই দিতেছেন? আমরা তো এখানে শুধু আগুন পাইতে আসি, আপনার হাতের বানানো গরম চাখাইতে আসি, আপনি আমাদের তাড়াই দিয়ে নেন। আমি তাদের সবকিছু খুলে বললাম। আমি তাদের বললাম যে ওই রাতে ধাবায় আমি অদ্ভুত একটা প্রাণী দেখেছি। আমার কথা শুনে ছেলেরা সবাই হো হো করে হাসতে শুরু করলো। তারা আমাকে বলল, আরে সাসামিয়া আপনার অনেক বয়স হয়েছে, আপনি ওকে ভুলভাল দেখছেন, ধুর এগুলো কোনো বিষয় নাকি, ভুলা যান আপনার মনের ভুলে গুলা। শেষ পর্যন্ত অনেক কষ্টে আমি রাত 12টা বা 12:30টার দিকে তাদের সেখান থেকে উঠিয়ে দিলাম এবং দোকান বন্ধ করে চলে এলাম। সেই ছেলেরা চলে যাওয়ার পরে আমি খুব দ্রুত আমার খাবার জিনিসপত্র ঘরের ভেতরে ঢোকাচ্ছিলাম। দোকান বন্ধ করার পরে আমি বাহিরে চেয়ারগুলো তুলে ভেতরে রাখতে শুরু করছিলাম। হঠাৎ করে আমি খেয়াল করলাম, আমি যখন সব চেয়ার তুলছি বা চেয়ারগুলি যখন ভেতরে তুলছিলাম তখন একটি চেয়ার সেখানে নেই। সেখানে মোট 4টা চেয়ার ছিল, আমি গুনে গুনে 3টা চেয়ার দেখলাম, বাট 4th নাম্বার চেয়ারটি আমি খুঁজে পেলাম না। আমি ওই চারপাশে খুব ভালোভাবে দেখলাম, আমার মনে হতে লাগলো একটা চেয়ার কোথায় যাবে, একটু আগে তো ছেলেরা উঠে গেল, তাহলে চেয়ারটা হঠাৎ করে উধাও হলো কিভাবে। আমি খুঁজতে খুঁজতে দেখলাম ওই দূরে অন্ধকারের মধ্যে বড় গাছের নিচে সেই নিখোঁজ চেয়ারটি পড়ে আছে। ওই দৃশ্য দেখে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি নিজেকে প্রশ্ন করতে লাগলাম, ওই গাছের নিচে চেয়ার গেল কিভাবে? আমি ভয়ে আর এক পাও এগোতে পারছিলাম না। যেখানে বসে গ্রামের মানুষ চা খেত সেখানে আমি একটি হ্যারিকেন বা লণ্ঠন জ্বালিয়ে রাখতাম, আর সেই লণ্ঠনটা নিলাম এবং চেয়ারটির দিকে ধীরে ধীরে পা বাড়ালাম। আমি যখন চেয়ারটির খুব কাছে পৌঁছালাম তখন যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। আমি দেখলাম ওই চেয়ারটিতে কেউ একজন বসে আছে, কিন্তু তার শরীর কোনো সাধারণ মানুষের মতো না, তার মাথা ছিল একদম ছোট একটা পাটির মতো আর শরীরটা ছিল বিশাল। আমি তাকে দেখেই বলে উঠলাম, তুমি কে? আমার কথা শেষ হতে না হতেই সেই প্রাণীটির সম্পূর্ণ মাথাটি পুতুলের মতো পেছনে ঘুরে গেল। তার চোখ দুটো ছিল রক্তের মতো টকবকে লাল আর মুখমণ্ডল ছিল কয়লার মতো কালো। আমি এতটাই ভয় পেলাম যে আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। আমি চিৎকার করতে করতে পাগলের মতো দৌড়ে দোকানের কাঠের দরজার ভেতরে এসে সজোরে দরজা বন্ধ করে দিলাম। আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটুকু ভয় পেয়েছিলাম সেই মুহূর্তে। আমি এতটাই ভীত ছিলাম যে ওই মুহূর্তে একা দোকান থেকে বেরিয়ে যে পালিয়ে যাব সেটাও সম্ভব ছিল না আমার পক্ষে। সে যেই হোক না কেন, এত রাতের ভয়ঙ্কর জিনিস দেখার পরে কার মনে সাহস থাকে না। এরপরে সে খুব ভারী পায়ে হেঁটে হেঁটে আমার দোকানের কাছে এলো বলে মনে হলো। তারপর সে হঠাৎ করে খুব বিকট অট্ট হাসি হাসতে শুরু করলো। তার হাসির শব্দ শুনে মনে হচ্ছিল যেন সে খুব মজা পাচ্ছে। সব থেকে ভয়ানক ব্যাপার ছিল যে তার হাসির আওয়াজ বারবার বদলে যাচ্ছিল। কখনো তার গলার স্বর একজন পুরুষের মতো, আবার কখনো বা নারীর মতো, আবার কখনো বা অদ্ভুত বাচ্চাদের কান্নার মতো খুবই বিভৎস। এই দৃশ্যটি আমার কাছে এতটাই ভয়ানক ছিল যে আমি কোনোদিন এর কথা ভুলতেই পারবো না। এই ঘটনার পর টানা 2 দিন আমি ভয়ে দোকানের কাছে ঘেঁষতেও পারিনি। আমার মনে একটা প্রবল আতঙ্ক কাজ করছিল। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে হচ্ছেটা কি। এরপর আমি আমার পরিবারের কাছে গিয়ে সম্পূর্ণ ঘটনাটি আবার খুলে বললাম। ওনারা আমার সব কথা শুনে বলল, আমাকে অবশ্যই কোন একজন জ্ঞানী মানুষের কাছে যেতে হবে, আলেমের কাছে যেতে হবে, যিনি এইসব ব্যাপারে আমাকে সাহায্য করতে পারেন। আমার দোকানে একজন বয়স্ক মানুষ প্রায় আসতেন, তিনি আমাকে আপনার কথা বলেছেন, তাই আমি গ্রামের মানুষদেরকে নিয়ে আপনার কাছে এসেছি, আপনি আমাকে দয়া করে সাহায্য করুন। এটাই আমার আয়ের একমাত্র উৎস এবং আমার ব্যবসা, এখান থেকেই আমি আমার সন্তানদের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা করি, আল্লাহ আমাকে এই কাজের মাধ্যমে রিজিক দান করেন। এটা কোনো নর্মাল দোকান নয়, এটা প্রায় 10 বছরেরই পুরনো। হ্যাঁ, এটা সত্যি যে এই বছরই আমি আমার দোকানের জায়গা পরিবর্তন করেছি, কিন্তু দোকানটিকে গ্রামের ঘনবসতি থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে খোলামেলা জায়গায় এনেছি যেন আরো মানুষ আসতে পারে, কিন্তু দোকানটাও কিন্তু আরো পুরাতন। কিন্তু এর ফল যে এমন হবে আমি বুঝতে পারিনি। সেই ব্যক্তির এই কথাগুলো শুনে শাহ সাহেব অত্যন্ত মনোযোগ দিয়ে সেই বয়স্ক মানুষটির দিকে তাকালেন। উনি ওনার প্রজ্ঞা দিয়ে সবকিছু বুঝতে পারলেন। উনি সেই মানুষটিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, তোমার ধাবার চারপাশে কি কোনো জায়গা আছে? ওই যে পুরাতন গাছগুলো ছাড়া আর কিছু কি আছে বিস্তারিত বলো। তখন ওই বয়স্ক মানুষটি উত্তর দিলেন, হুজুর, সেখানে একটি মানে কিছু পুরাতন গাছ কাছালি ছাড়াও একটা পুরাতন কুয়া আছে। ওই কুয়াটি প্রায় শত বছরের পুরাতন এবং অনেকদিন ধরেই শুকনো এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গ্রামের মানুষজন বলে যে ওই কুয়াটি প্রায় 80-90 বছর ধরে ব্যবহৃত হয় না। ওই কুয়ার দিকে এখন আর কেউ যায়ও না। আগে কখনো কখনো ছোট বাচ্চারা খেলতে খেলতে ওই কুয়ার আশেপাশে চলে যেত, কিন্তু এখন আর বাচ্চারাও সেই কুয়ার ধারে কাছে যায় না। গ্রামের লোকজনের মুখে শোনা যায় যে ব্যক্তি ওই কুয়ার খুব কাছাকাছি যায় তার উপরে কোনো না কোনো অশুভ শক্তির প্রভাব পড়ে। তবে ওই কুয়াটি আমার দোকান থেকে বেশ দূরে অবস্থিত। আমার দোকান থেকে ওই কুয়াটি খালি চোখে দেখা যায় না। সেটি ঘন পুরাতন গাছপালায় ঘেরা একটি পরিত্যক্ত জায়গা। ওই যে পুরাতন কুয়াটার কথা তুমি বললা, ওই কুয়াটা সম্পূর্ণভাবে অশুভ শক্তির কবলে আছে এবং সেইখানে অসংখ্য জিন বসবাস করে। সেইখানে শুধু একজন জিনই নাই, সেখানে পুরাতন জিনের জাতি আছে। জায়গাটা অনেক আগেই জনমানবহীন আর পরিত্যক্ত। ওই কুয়ার আশেপাশে যে পুরাতন গাছগুলো আছে সেগুলোর উপরেও জিনের অবস্থান আছে আমার মনে হয়। এই জিনগুলোর প্রধান খাউন হইল জ্বলন্ত কয়লা। যখন তোমার দোকানে মানুষজন শীতের রাতে আগুন জ্বালায় বসে থাকে, তখন সেই কাঠগুলো পুরো লাল হয়ে গেলে, কয়লায় পরিণত হইলে এই জিনগুলোই কয়লাগুলো খাওয়ার জন্যই তোমার দোকানে আসে। তারা তোমার দোকানের ভেতরে ঢোকার চেষ্টা করে শুধু কয়লা খাওয়ার জন্যই। তারা কিন্তু তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আসে না। যদি তারা তোমার কোনো ক্ষতি করতে চাইত, তবে তারা যে কোনো দিন তোমাকে বিভিন্ন ভাবে ক্ষতি করে দিতে পারত। তারা তোমাকে প্রথম দিনে ভয় দেখাইতো যেন তুমি পালিয়ে যাও, কিন্তু সেই রাতে তুমি তাকে দেখছিলা সে কিন্তু কেবল তোমার নিভানো কয়লাই খাইতেছিল। ওই প্রাণীটা খুব ভালো পেরেই জানত যে তুমি তাকে জানালা দিয়ে দেখতেছ, কারণ জিনেরা কি হয় আশেপাশে সবকিছুই জানে। তারা আমাদের সহজে দেখতে পারে কিন্তু আমরা পারি না। তোমার জন্য সবচেয়ে ভালো কাজ হবে তুমি এখন থেকে রাত 12টার আগেই মানে 10টার মধ্যেই তোমার সাইড ধাবা বন্ধ করে দিবা, আর সারাদিন তোমার যতগুলো কয়লা বেঁচে যাবে বা যেগুলো জ্বলন্ত থাকবো সেগুলোতে পানি দিয়ে তুমি নিভাবা। সেগুলো তুমি নিজের হাতে তুলে তোমার ধাবা থেকে বেশ কিছুটা দূরে পুরাতন গাছগুলোর আশেপাশে কোথাও রেখে দিবা। এতে করে এই জিনগুলো তাদের প্রয়োজনীয় খাবার সেখান থেকেই পাইব আর তারা কখনো তোমার দোকানের আশেপাশে আসবো না। আর আমি তোমাকে শক্তিশালী একটা রক্ষা কবচ দিতেছি, এই কবচটা তুমি তোমার ধাবার ঠিক ভেতরে লাগাইবা, ভুল করেও বাইরে লাগাবা না, কারণ তোমার ধাবার বাইরে ওই রাস্তা দিয়ে জিনেদের প্রতিনিয়ত যাতায়াত আছে। তারা ওই গাছগুলোর ওপর দিয়ে চলাফেরা করে। তুমি যদি এটা বাইরে লাগাও তবে তাদের চলাফেরায় ভীষণ অসুবিধা হবে এবং তারা কষ্ট পাবে। আর তারা যদি কোনোভাবে কষ্ট পায় তবে রাগ করে কি করতে পারে সেটা আর ধারণাও করতে পারব না। তারা তোমার আরো অনেক বেশি ভয় দেখাইতে পারে পরে। তাই সব থেকে বুদ্ধিমানের কাজ এই তাবিজটা তুমি তোমার ধাবার ভেতরে লাগায় রাখবা। এরপর তুমি কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করো, তারপর আমাকে এসে জানাও অবস্থা কেমন। এরপর আমি তোমারে বলবো এই সমস্যা স্থায়ী সমাধান করতে পারে কিনা। তবে একটা কথা খুব ভালোভাবে মনে রাখবা, ভুল করিও না, এই জিনেদের সাথে কোনো কথা বলিও না। তুমি ভুল করেও ওই পরিত্যক্ত কুয়ার কাছে কয়লা ফালায় আসবা না। তুমি কেবল তোমার ধাবা থেকে কিছুটা দূরে যেই গাছের নিচে তারা তোমার শেয়ার দেখাইছিল ওইখানেই কোথাও রেখে আসবা। বয়স্ক মানুষটি শাহ সাহেবের সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং শাহ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানালেন। শাহ সাহেব ওনাকে যেই তাবিজটি দিলেন এবং ওই তাবিজটি নেওয়ার পরে উনি সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তারপর প্রায় এক সপ্তাহ কেটে গেল। এক সপ্তাহ পরে সেই বয়স্ক মানুষটি আবার শাহ সাহেবের কাছে ফিরে এলেন। উনি এসে শাহ সাহেবকে জানালেন, হুজুর, আপনি আমাকে যেভাবে নির্দেশ দিয়েছিলেন আমি ঠিক সেভাবেই কাজ করছি। এখন আমার ধাবার বেঁচে যাওয়া সমস্ত কয়লা আমি পুরাতন গাছটার আশেপাশে ফেলে দিয়ে আসি, আর আপনি আমাকে যে তাবিজটি দিয়েছিলেন সেটি আমি আমার ধাবার ঠিক ভেতরে লাগিয়েছি। এর ফলে আর কোনো জিন বা কোনো কিছু ধাবার ভেতরে প্রবেশ করতে পারবে না। কিন্তু হুজুর, আমার একটা নতুন সমস্যা শুরু হয়েছে। আমি যখন কয়লাগুলো ফেলতে যাই এবং ফিরে আসি, তখন আমার ধাবার কাছে পৌঁছানোর আগে অনুভব করি কেউ যেন পেছনে পেছনে আমার হাঁটে। আমি খুব স্পষ্টভাবে ভারী পায়ের আওয়াজ শুনতে পাই। আমার কানের কাছে ফিস ফিস করে কারা যেন কথা বলে। বেশ কয়েকবার কয়লা ফেলার আগে আমি এই অন্ধকারে জ্বলজ্বল চোখ দেখেছি। ওই লাল চোখগুলো দেখলে আমার বুকের রক্ত হিম হয়ে আসে। তবে তাগিবিজ লাগানোর পর থেকে আর আমার আশেপাশে কোনো কিছু হয়নি। আগে যেমন তারা চেয়ারগুলো ধরে টানাটানি করত, আমার দরজায় ধাক্কা দিত, এখন আর সেসব কিছুই হয় না। কিন্তু ওই জ্বলন্ত চোখগুলো আমি ঠিকই দেখতে পাই। অনেকগুলো চোখ ওই ঘর অন্ধকারের মধ্যে আমি দেখতে পারি। আমি খুব কষ্ট করে নিজের সাহস সঞ্চয় করে ওই চোখগুলো থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে কয়লাগুলো ছুড়ে ফেলে দিই। খুব দ্রুত আবার ফিরে আসি। তবে এবার আমার কানের কাছে খুব স্পষ্ট শব্দ এসেছিল। কেউ যেন আমার নাম ধরে ডাকলে এবং বলল, কয়লা আর একটু বেশি করে আনবে। এখন আপনি আমাকে বলুন, আমার জন্য আর কি নির্দেশ আছে। শাহ সাহেব অত্যন্ত গভীর হয়ে ওনার কথাগুলো শুনলেন এবং বললেন, ওরা যা খুশি বলুক আর করুক, তুমি কোনোভাবেই তাদের কথার কোন উত্তর দিবা না। তারা যা বলতেছে বলতে দাও, উত্তর দেওয়ার প্রয়োজন নাই। তুমি প্রতিদিন ঠিক ততটুকু কয়লাই ফেলতে যাইবা যতটুকু তুমি ফেলো। তুমি তাদের কথা শুনে কয়লার পরিমাণ বাড়াবে না, আবার কমাবেও না। তোমার দোকানে সারাদিনে যতটুকু কয়লাই বাঁচবো সেগুলোই তুমি ফেলাবা এবং অন্য কাজে এগুলো লাগাবা না। তুমি এগুলোই ফেলাবা, আর কিছু তোমার করা লাগবে না। তুমি কখনো তাদের সাথে কোনো প্রকার কথাবার্তায় জড়াবা না, ভুলেও তাদের পথ অনুসরণ করবা না। হইতে পারে তারা তোমাকে অন্যভাবে প্রলোভন দেখাবে, হইতে পারে তারা তোমার স্বপ্নে এসে নানান রকমের কথা বলবো। তুমি যখন কয়লা ফেলতে যাবা তখন হয়তো তোমার কানে এরকম আরো কথা আসতে পারে যে আমরা তোমাকে এইটা দিব ওইটা দিব, তুমি কয়লা ফেলো, তুমি কোনো অবস্থাতেই লোভে পা দিবা না। কারণ ওই জিনগুলো আর তোমার ধারের কাছে আসতে পারতেছে না বলে তারা সব সময় তোমার দোকানটারে আবার আগের মতো তাদের জায়গায় পরিণত করতে চায়। তারা চায় এটাই যে তুমি দোকানটাকে আবার পুরাতন জায়গায় নিয়ে যাও, এটা তাদের জায়গা, এখানে যেন না থাকো। তুমি যদি এই নির্জন আর পরিত্যক্ত জায়গায় তোমার ব্যবসা চালায় যাও তবে অদূর ভবিষ্যতে এই জিনগুলা চলে যেতে পারে, কারণ তুমি এখন তাদের খাবারের একমাত্র উৎস হয়ে গেছো। তাই তোমার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তুমি তোমার এই ধাবাটিরে এখান থেকে সম্পূর্ণভাবে সরাই নাও। তুমি কখনো এই জায়গার গন্ডি মারাবা না। তুমি কেবল তোমার জিনিসপত্র গুছাই নিবা, চুপচাপ তোমার পুরাতন সেই জায়গায় ফিরে যাবা, আর ওই মাটির ঘরের ভিতরে কোনোদিন প্রবেশ করতে পারবো না। কারণ ওইখানে যে তাবিজটি লাগানো আছে আমি তোমাকে নতুন জায়গার জন্য আরেকটি তাবিজ দিয়ে দিতেছি, ওই তাবিজের জন্য ওইখানে প্রবেশ করবা না। তুমি নিজের সুরক্ষা নিজেই নিশ্চিত করো। তুমি যদি এই নির্জন স্থানে আর বেশি দিন থাকো তবে এই জিনগুলো তোমার পিছু ছাড়বে না। ওই যে যেরকম বললাম না, তোমার এখানে খাবার খাইতে চাইতে চাইতে ওর অন্য কোথাও আর যাবে না, এখানে তোমার পেছনে লেগে যাবে, তোমার বংশ পর্যন্ত পেছনে লাগবে, কেমনে সামাল দিবা? ওই বয়স্ক মানুষ শাহ সাহেবের কথাগুলো শুনলেন এবং বললেন, জি ঠিক আছে হুজুর, আপনি যা বলেছেন আমি তাই করব। আমার আগের যে জায়গাটা ছিল আমার দোকানের, আমি সেখানেই ফিরে যাব। আর মানুষের বসার জায়গা বলতে গেলে সেখানে আশেপাশে কিছু পরিত জমি আছে, আমি সেগুলো ভালোভাবে পরিষ্কার করে মানুষের বসার জন্য জায়গা করে দেব। আমি গ্রামের মানুষের সাথে কথা বলে সেখানে একটা ব্যবস্থা ঠিকই করে নেব। এরপর ওই বয়স্ক মানুষটি শাহ সাহেবের এবং শাহ সাহেবের মূল্যবান উপদেশের জন্য তাকে অনেক ধন্যবাদ জানালেন এবং ওনার কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। এর প্রায় দুই সপ্তাহ পরে সেই লোকটি আবার ফিরে এলেন এবং এসে বললেন যে এরপর এই শাহ সাহেবের বলা কাজগুলো করার পর থেকে ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি এবং উনি রাতের বেলা মোটামুটি এখন ১২টা ১টা পর্যন্ত দোকান করলেও ওনার দোকানে আর কোনো ধরনের কোনো সমস্যা হয় না। উনি শাহ সাহেবকে ওনার জ্ঞান এবং ইলমের জন্য ধন্যবাদ জানালেন এবং গ্রামের মানুষজনও ওনাকে ধন্যবাদ জানালেন। আসলাম নানা এই চমৎকার ঘটনাটি উপসংহার টানতে গিয়ে বলেছিলেন, আমাদের চারপাশে এমন অসংখ্য জিনিসপত্র আছে, মাখলুকাত, জিন, যাদের প্রধান খাবার হলো কয়লা। তারা প্রায়শই রাতের অন্ধকারে গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়, কারণ গ্রামের অনেক মানুষই কাঠখড় পুড়িয়ে রান্না করে। তারা রান্না শেষ করে চুলার আগুন সম্পূর্ণ না নিভে সেই আধোপোড়া কয়লাগুলো ওভাবে ফেলে রেখেই ঘুমাতে যায়, আর ঠিক তখনই সেই জিনগুলো কয়লাগুলো খেতে আসে। কয়লা হচ্ছে জিনেদের খুবই প্রিয় খাবার, কেউ যদি জেনে না থাকেন জেনে নেওয়ার চেষ্টা করলে অবশ্যই জানতে পারবেন। ডিয়ার লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা আমার আজকের ঘটনা, আসলাম নানার কাছ থেকে কালেক্ট করা। যদি ভালো লেগে থাকে তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ, আর যদি ভালো লেগে না থাকে আমি সকলের কাছেই ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত.com শুনতে থাকবেন এবং অবশ্যই আমাদের সকলের জন্য দোয়া করবেন। নতুন কোন এপিসোডে নতুন কোন ঘটনা নিয়ে ফিরে আসার জন্য আবার প্রয়াস জ্ঞাপন করে আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন, প্রস্তুতি নিন ঈদ উৎসবের। যেখানেই যান না কেন ভূত.com থাকবে আপনার সাথে। আর সেই আশা রেখে আজকের মতো বিদায় নিতে চাই। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব দ্রুতই আবার কথা হচ্ছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।